একুশে ফেব্রুয়ারি 2018 তর্জমান কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের আজিমুশান বয়ান মুজাহিরুল উলুম মাদ্রাসা বাকলিয়া চট্টগ্রাম। হজরতওয়ালা দামত বরকাতহুমের বয়ান ও কবিতা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, বিস্তারিত শুনুন বয়ানের শেষে।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أهل بيتي يرون أنهم أولى الناس بي وإن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن عبد الناس وظبما قسم الله لك تكن أغنى الناس وقال عليه الصلاة والسلام أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل الناس النار الأجوفان الفم والفرج فقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার ভাই, মানুষ মানুষ হয় মানুষ যখন তার স্রষ্টার সঙ্গে মহান আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কওয়ালা হয়। আল্লাহর সাথে যে সুন্দর সম্পর্ক বানায় নাই সে মানুষই হইতে পারে নাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই পীর সাহেব হইতে চাও তো অন্য কোথাও যাও, বুজুর্গ হইতে চাও অন্য কোথাও যাও, খেলাফতের ধান্দা থাকে অন্য কোথাও যাও, মানুষ হইতে চাও তো আসো আশরাফ আলী কোরআন সুন্নার আলোকে সে মানুষ হওয়ার আদাব এবং আখলাক এবং জিন্দগি শেখানোর চেষ্টা করবে। এখানে মানুষ হওয়ার জন্য যদি আসো তো আসো, পীর সাহেব হওয়ার জন্য আইসো না। আমার ভাইরা, পীর হওয়া সহজ, এত কঠিন না। এক জায়গার থেকে কোনোভাবে যদি একটু সুধারণা হইল ওই বুজুর্গের আর তিনি খেলাফত দিলেন, এখন লোকেরা পীর সাহেব বলতে শুরু করলো। কিছু লোক মুরিদ হল তো এখন পীর সাহেব হয়ে গেল, আর যদি মুরিদের সংখ্যা বাড়ে তো ভাই বড় পীর সাহেব হয়ে গেল। আমার ভাইরা, এরকম মুহাদ্দিস হওয়া এত মুশকিল না। হাদিসের কিতাব বুঝে পড়ায় মুহাদ্দিস সাহেব হয়ে গেল, কিন্তু আমার ভাই মুশকিল যে জিনিস সেটা হলো যে ভালো মুসলমান হওয়া, যে এসা মুসলমান হওয়া যার জন্য জান্নাতুল ফিরদাউস বেচাইন হয়ে অপেক্ষায় থাকে, এসা মুসলমান হওয়া মুশকিল। ঈমান এবং ইসলামের জিন্দগি বানানো আল্লাহর কসম এটা সবচেয়ে বড় দামি জিনিস। এজন্য এক বুজুর্গ বলছেন যে শেখ সুদী ও জাহিদ সুদী ও দানিশমন্দ ই জুমলা সুদী বলে মুসলমান সুদী, যে পীর সাহেব হয়ে গেছো, বড় বুজুর্গ হয়ে গেছো, বড় জ্ঞানী হয়ে গেছো, বড় শিক্ষিত হয়ে গেছো, বড় প্রভাবশালী হয়ে গেছো, আচ্ছা ঠিক আছে, এগুলো সব তো হলে কিন্তু এখন পর্যন্ত তুমি মুসলমান হইতে পারছো কিনা সেটা আমার জিজ্ঞাসা। এই জুমলা শুধু বলে মুসলমান আসুদি, এখনো মুসলমান তো হও নাই। ইসলাম ওয়ালা হওয়া, ইসলামী জিন্দগি ওয়ালা হওয়া বড় ভারী জিনিস, বড় বেশি দায়িত্বপূর্ণ বিষয় সেটা। আমার ভাইয়েরা, সহজ কথা যদি আমি বলতে চাই তাহলে বলা যাবে যে যদি ভালো মুসলমান দেখতে চান তো সাহাবায়ে কেরামকে দেখতে হবে। মুসলমান ছিল, ভালো মুসলমান ছিলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু, উমর ফারুক রাজিয়াল্লাহ আনহু, উসমান গনি রাজিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। শুনতেছেন ভাইরা, তারা এসা মুসলমান ছিলেন যে ইমান আনার সাথে সাথে আল্লাহ ভিন্ন সারাটা দুনিয়াকে ভুলে যেতেন মুহূর্তের মধ্যে। অর্থাৎ ভুলে যেতেন মানে যে দুনিয়া অন্তরের ধারে কাছেও থাকত না, অন্তরে সিরফ ইমানের নূরই নূর, আর শুধু আল্লাহর সঙ্গে সম্পর্কের ফিকির, আর কেবল আখেরাতের ফিকির। কিন্তু দুনিয়ার কাজকর্ম করতেন জরুরতের খাতিরে, এগুলো দুনিয়াতে বাঁচার জন্য করতে হবে। ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যে এত বড় মানুষ ছিলেন যে যারা আকাবের উম্মত তারা পর্যন্ত হযরত মাওলানা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সম্পর্ক রাখতেন। এই উম্মতের এত বড় মানুষ যে লক্ষ আলেমকে একত্র করলে আর মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহিকে আরেক পাশে রাখলে হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহির পাল্লা ভারী হবে। সেই মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি এত বড় হওয়া সত্ত্বেও হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সামনে বাচ্চার মতো থাকতেন। শেখ হুলিন মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই এত বিরাট মানুষ যে সারা বিশ্বের বেশুমার মুহাদ্দিসিন আল্লাহ পাক তার দ্বারা পয়দা করছেন, কিন্তু ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইর কাছে গিয়া শিশুর মতো বসে থাকতেন। দারুল দেওবন্দে বুখারি শরীফ পড়াইতেন, বড় বড় কিতাব পড়াইতেন, সারা দুনিয়া থেকে ওলামায়ে কেরাম হযরতের নিকট হাদিস বুঝতে এবং পড়তে আসতেন। কিন্তু তিনি বৃহস্পতিবার বিকালে ইমামে রব্বানি মাওলানা গঙ্গুই রহমতুল্লাহর সোহবতে চলে যেতেন এবং শুক্রবার দিন সারা দিন থেকে রাত্রিবেলা হযরত যখন আরাম করার জন্য যাইতেন তো হযরত শেখ হুলিন রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দে ফিরে আসতেন ওই এক আল্লাহ ওয়ালার সোহবত হাসিল করার জন্য, তার নজর নেওয়ার জন্য, তার দোয়া নেওয়ার জন্য। কারণ এটা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জমানা থেকে এই শিক্ষা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম দিয়ে দিচ্ছেন, যারা ইমানে বড়, এলমে বড়, আমলে বড়, আল্লাহর সঙ্গে সম্পর্কে বড়, ইমানের নূরে বড়, তাদের সোহবতে বসলে তোমার ইমান বড় হবে, ইমানের জিন্দগি বড় হবে, ইমানের জিন্দগি ভারী হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে আর এই জমানার মানুষের ইবাদতের মধ্যে পার্থক্য কি? নামাজ তো সেই পাঁচ বক্তই, রমজানের রোজা তো সেই রকমই, হজ জাকাত উমরা তো সেই রকমই, আমল তো সব একই রকম। ইসলাম তাদের জন্য আর শেষ জমানার মানুষদের জন্য ভিন্ন তো না, সব একরকম, এলম একই রকম, সেই আসমান এলম, সেই রকমই আমল, সেই রকমই এখলাস। কিন্তু পার্থক্যটা দাঁড়াইল এখানে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন এবং তার সোহবত লাভ করছেন, শুধু এতটুকু তাদেরকে এত বড় বানিয়ে দিচ্ছেন যে সাহাবাদের পরের যারা এই কিয়ামত পর্যন্ত সব এরকম ওলামা আউলিয়া মুহাদ্দিসিন বুজুরগান গাউস আবদাল তাম দুনিয়ার সকলকে একত্রিত করলেও কোন সাহাবীর বরাবর হওয়া সম্ভব না। এক একজন সাহাবি এত বড়, শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো সাহাবাদের এত বড় বড় বানাইছে সোহবত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ যে উম্মতের সকল মানুষের ইমান এখলাস যদি এক পাল্লা রাখা হয় আর একলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমান ও এখলাসকে এক পাল্লা রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমান ও এখলাসের পাল্লা ভারী হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আমার আবু বকর সিদ্দিকের এত উঁচু মর্তবা এটা অনেক বেশি নফল নামাজের কারণে না, অনেক বেশি রোজা রাখার কারণে না, অনেক বেশি দান সৎকার করার কারণে না, বরং এমন একটা অন্তর আল্লাহ পাক তাকে দান করছেন সেই অন্তরের কারণে তার প্রতিটি আমল এত দামি এবং ভারী হয়ে যায়। সোহবত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এমন এক জিনিস। তো ফির রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা গেল, ফির সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমের জমানা আসলো, তো ফির ওই সাহাবা ইকরাম দেখতেন যে এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে কে বড়, কারা কারা বড় ছিলেন, তাদের কাছে ছোট, তাদের সোহবত অর্জন করো। তো বলতেছিলাম যে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ যে তার সোহবতে যাইতেন বিশ্বের শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন আউলিয়া ইকরাম। তো কয়েকজনের নাম তো বললাম, ফের হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এত বড় মুজাদ্দিদ, বিগত হিজরি শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, সেই হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি যখন যাইতেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর সামনে, হযরত গঙ্গুই সে সময় চোখে দেখতেন না, চোখের আলো ছিল না, তো একদম চুপচাপ বসে থাকতেন, সোহবত হাসিল করতে আসতেন। তো একবার মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করছেন, হযরত গঙ্গুহি বললেন জিজ্ঞাসাকারী কে, তো হযরত থানভী কাঁপতে কাঁপতে বলছেন যে আশরাফ আলী, তুমি আর তুমি জিজ্ঞাসা করো এই কথা। হযরত থানভী একদম ডরে ভয়ে একদম শেষ হয়ে গেছেন, কোনো কথা আর জিজ্ঞেস করেন নাই। হযরত থানভী পরে বলেন যে হযরত আমি যা জিজ্ঞেস করছি কোনো উত্তর দেন নাই, কিন্তু হযরতের বরকতে পুরো বিষয়টা বুঝার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়ে দিয়েছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বে আল্লাহ পাক যার দ্বারা এত বড় দ্বীনের খেদমত দিতেছেন, এই মানুষটা তৈরি হয়েছেন প্রথমত হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর সোহবতে, দ্বিতীয়ত হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে। বলতেছিলাম ওই কথা যে বড় ঈমানওয়ালাদের সঙ্গে থাকলে ঈমান যে কত বড় হয়, শুনতেছেন প্রিয় বন্ধুরা? বিশ্বে সে তদানীন্তন পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এই দুইজনের সামনে সারা বিশ্বকে চলে দেখাই যায় না, এত বড় আল্লাহ পাক এলমের দিক থেকে দ্বীনের দিক থেকে তাদেরকে বানাইছেন, শুনতেছেন আপনারা? কিন্তু হযরত এবং এমনকি হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হামারি হযরত ইমাম গজ্জালি আর ইমাম ফখরুদ্দিন রাজি সে কম নেই থে, আমাদের এই দুই বুজুর্গ ওনারা ইমাম গজ্জালি ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কোনোভাবেই কোনো অংশে কম না। কিন্তু আরেক জায়গাতে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন এই দুনো বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহির নিকটে যাওয়ার আগে তাদের জীবনটা কেমন ছিল আর পরে কেমন হলো, যারা দুই চোখে দেখছে তাদেরকে জিজ্ঞাসা করো। ফের হযরত থানভী বলেন আসমান জমিন থেকে পার্থক্য হয়ে গেছে, এই যে তাদের এত শোহরত, এত ইজ্জত, এত মকবুলিয়ত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির বরকতে আল্লাহ পাক দান করছেন, শুনতেছেন আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা আজকে যে উম্মতের মধ্যে এলম আছে, আমল আছে, দ্বীনের জজবা আছে, দ্বীনের খেদমত আছে, কিন্তু কতগুলি বিষয় কমই পয়দা হয়ে গেছে। যেমন এক বিষয় হল যে সব আমল আর ইবাদত আছে কিন্তু গুনাহ থেকে বাঁচার ফিকির নাই, এশরাক আছে, আউয়াবিন আছে, তাহাজ্জুদ আছে, বারবার বারবার হজ উমরা আছে, লোকদের মধ্যে দ্বীনের ওয়াজ নসিহত করার অভ্যাস আছে, আল্লাহর জন্য লোকদেরকে ডাকার অভ্যাস আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার অভ্যাস এখনো হয়নি। ইয়া আল্লাহ কি মুসিবত! মইউসুন্না হযরত মাওলানা সাহাবরুল রক্সা রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেমে দ্বীন আরেফে কামেল, যার সম্পর্কে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার তালবেলে মাওলানা আবরারুল হক সাহেব তো ছাত্র জমানা থেকেই সাহেবের নিসবত ওলি আল্লাহ, যে উস্তাদ যার ব্যাপারে ছাত্র জমানা থেকে এত উঁচু ধারণা রাখতেন, সেই মইউসুন্না হযরত মাওলানা সাহাবরুল রক্সা রহমতুল্লাহ আলাইহি বলতেন আমার ভাই মুসলমান প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা ছেড়ে দাও। কোরআন শরীফ আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু বলছেন যে ঈমানওয়ালারা তোমাদের কাজ হলো গুণা একটাও না করা, সব গুণা থেকে আলোক থাকা, জারু জাহিরুল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা সব থেকে নিজেকে মুক্ত করো, সবগুলো তোমরা ত্যাগ করো। এই মহান বুজুর্গ হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় দরদ ভরা দিলে বলতেন যে আমার ভাই মুসলমান খেয়াল করো না, একটামাত্র কবিরা গুনাহ যথেষ্ট কাউকে জাহান্নামে নেওয়ার জন্য, সারা জীবনের সবগুলো আমল আছে, কিন্তু একটামাত্র গুনার ভিতরে এখনো লিপ্ত আছে সে, তাহলে ফের কাল কিয়ামতে তার কি উপায় হবে? এক হাদিস শরীফ এই মুহূর্তে আমার মনে পড়ল, ওহো, মদিনা মুনাব্বারাতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো যে এক যুবকের মৃত্যু হচ্ছে, তো ওখানে আপনি একটু তসবিহ বানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবকের নিকট গেলেন, উপস্থিত হলেন এবং বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো সেই যুবক ছেলেটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব বলতে পারি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না। আহ, আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ কারো বাপের সম্পত্তি না, আল্লাহর কসম, এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের মেহরবানি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, ইমানের কারণে কোন গর্ব অহংকার করলে সে ধ্বংস বরবাদ হয়ে যাবে। এজন্য ইমানের কারণে, ইসলামের কারণে শুকরগুজারি করতে থাকা চাই এবং মাথা নত করে থাকা চাই। অহংকার কোথেকে আসে মুসলমানের মধ্যে? যে ইমান বলা ইসলাম ওয়ালা, সে দাম্ভিক কিভাবে হবে, সে নমরুদ কিভাবে হবে, সে ফেরাউন কিভাবে হবে? দাম্ভিকতা তো নমরুদের চরিত্র, ফেরাউনের চরিত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, অকৃতজ্ঞতা তো কারুনের চরিত্র, সেটা মুসলমানের মধ্যে কেন আসবে? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের নিজেদেরকে মিটানোর তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহর কসম, নিজেকে মিটানো ইসলামের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম। সবচেয়ে উঁচু মাকাম হলো নিজেকে মিটানো। যে সারা দুনিয়ার সব এলেম, আমল, এবাদত আছে, কিন্তু নিজেকে মিটায় নেই, সে কিছুই করতে পারেনি। জিন্দগির কামিয়াবির রাস্তা এখনো এক কদমও রাখতে পারেনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতে এক বুজুর্গ ছিলেন, নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, কুছ হো না মেরা জিল্লত ও খারি কা সবব হ্যায়, ইহায় মেরা এজাজ কে মাই কুছ ভি নাহি হুঁ, ওর ইস পর হ্যায় মুঝে নাজ কে মাই কুছ ভি নাহি হুঁ। আমার ভাই, আমি নিজেকে কিছুই মনে করব না, এটা আমার সবচেয়ে বড় গর্বের সম্পদ। আমি নিজেকে কিছু মনে করলাম তো আমি ধ্বংস বরবাদ হয়ে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই এক মস্ত বড় বুজুর্গ ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান বংশধর, বড় মানুষ, এক মুসলিম সমাজে উলামা কেরামের মধ্যে তার বুজুর্গির কারণে তিনি অনেক বড় বেশি শ্রদ্ধেয় ছিলেন। একবার তিনি কোথাও থেকে আসতেছেন, এক ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত ওনাকে যখন দূর থেকে দেখলেন, বললেন যে মুসলিম সমাজের এক বিখ্যাত বুজুর্গ আসতেছেন, আজকে আমি তাকে একটু পরীক্ষা করব, যদি তিনি আজকের পরীক্ষায় উত্তীর্ণ হন, আমাকে সুন্দর আমার পছন্দের উত্তরটা দিতে পারেন, আমি তোমাদেরকে শুনাইতেছি। ঘোষণা করলাম, সপরিবারে আমি মুসলমান হব। এতক্ষণে হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি তিনি আসলেন, তো এই ইহুদি পণ্ডিত তিনি তখন বললেন যে, হে মুসলিম সমাজের মহান নেতা, পরম শ্রদ্ধেয়, আপনার কাছে একটা জিজ্ঞাসা, রাস্তার পাশে কুকুরটা দাঁড়ায় আছে, আমার জিজ্ঞাসা হলো যে কুকুরটার মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি, আমি এটা আপনার জবানে শুনতে চাই। আমার প্রিয় বন্ধুরা, আজকে পৃথিবীতে আমরা দ্বীনের সঙ্গে আমরা সম্পৃক্ত যে কোনো মানুষ, আমরা এরকম কথা যদি আমাদের সামনে কেউ বলে, আমাদের অবস্থা কি দাঁড়াবে? খতিব সাহেবের অবস্থা কি দাঁড়াবে? খতিব সাহেব, আপনি আপনার মর্যাদা বড় না কুত্তার মর্যাদা বড়? খতিব সাহেবের অবস্থা কি হবে? শাইকুল্লা দিসাবের অবস্থা কি হবে? পীর সাহেব হুজুরের অবস্থা কি হবে? কোন বড় আল্লামার অবস্থা কি হবে? যে কোনো বড় দিনের খাদেমের অবস্থা কি দাঁড়াবে? তুই বললো কি সে আমাকে, এই অরে ধর তো, কি কথা ঠিক না? কিন্তু আহা, আশ্চর্য এই মানুষটার অবস্থা, মানে নিজ আব্দিয়ত এবং ফানাইয়ত কত বড় দৌলত দেখেন, যে নিজেকে মিটায় সিরে আল্লাহ পাকের জাতের উপর তার নজর থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দেন, সেই নূর দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, আহ কি সর্বনাশ! কোরআন শরীফ আল্লাহ পাক যেটা এমন সবিস্তার বয়ান করলেন, আল্লাহ পাক বললেন যে ওরা একটা মিথ্যা মিথ্যি ইউসুফ আলাইহিস সালামের কুর্তা রক্ত মাখা নিয়ে আসছে এবং বলে যে আব্বা তারে তো বাঘে খেয়ে ফেলছে, এবং আপনি আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। ইয়া আল্লাহ, কি কথা! ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সকল কাণ্ডকীর্তি, লম্বা ঘটনা না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু নিজ কুদরতে হেফাজত করছেন। যখন ইউসুফ আলাইহিস সালাম একদম কুয়ার মধ্যে পড়তে নিছেন, আল্লাহ পাক জিবরিলকে বলছেন, ধরো ওকে বাঁচাও। জিবরিল আসমান থেকে ছুটে এসে মুহূর্তে তাকে রক্ষা করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু যাকে হেফাজত করেন, কে তার বিন্দু পরিমাণ পরিমাণ কোন ক্ষতি করতে পারে? চেরাগে রাকে ইজাদ বর ফুরুজাত হারা কাস্তুফ জানাদ রিসাস বসুজাত। আল্লাহ পাক যে চেরাগ জ্বালান সেই চেরাগকে যে নিবানোর চেষ্টা করে সেই ধ্বংস হয়ে যায়, সেই বরবাদ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আচ্ছা, আশ্চর্যের বিষয় হলো যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট আব্বাকে সহ গিয়ে হাজির হলেন, তো এর পরে সকলে ভয়ে কাঁপতে থাকলেন যে কি হবে, আমাদের তো কোন উপায় নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদম পরিষ্কার বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের ব্যাপারে কোশ্চিন কালো বিন্দু মাত্র কোন অ্যাকশন নেওয়া হবে না, কোন অ্যাকশন নাই এবং কোন জিজ্ঞাসা করব না, কোনো কিছুই না। এবং তিনি বললেন যে ভাই, যে এটা আসলে মূল বিষয়টা আমি বুঝি, সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটাইছে পিছন থেকে সম্পূর্ণ শয়তান। শয়তান আমাদের মধ্যে এই দূরত্ব পয়দা করে দিছে। শয়তানকে দায়ী করলেন কিন্তু নিজের ভাইদেরকে দায়ী করলেন না। আ ঈমান যখন ভিতরে আসে, আল্লাহর সঙ্গে সম্পর্ক যখন সুন্দর এবং বড় হয়, মানুষের আত্মার রং কি হয়, আখলাকের রং কি হয়, নজরের অবস্থান কি হয়। নজর ও হ্যায় জো কাউন মক্কা সে পার হো যায়, মগর জব রুয়ে তাবাঁ পে পড় যায় তো বেকার হো যায়। শুনতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, ওই নজর, সহি নজর, কামেল নজর, সঠিক নজর, দামি নজর, যে নজর এই পৃথিবীর কোন বস্তু যে নজরকে সন্তুষ্ট করতে পারে না, ওর নজর খুঁজে শুধু মাওলাকে, মাওলার সন্তুষ্টিকে, মাওলার নূর ও তাজাল্লিকে, মাওলার সান্নিধ্যকে, নৈকট্যকে, এসা নজরই সহি নজর। আ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কই তুরসে কুছ, কই কুছ মাংতা হ্যায় ইলাহি মে তুরসে তলবগার তেরা, হে আল্লাহ, এই পৃথিবীর কত মানুষ আপনার কাছে কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা এমদাদুল্লাহ আপনার আপনার কাছে শুধুই আপনাকে চায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আকাবের দিনের রং কি ছিল, তাদের ঈমান কি ছিল, তাদের বুঝ কি ছিল? শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির এক কর্মচারী মাঝে মাঝে উল্টা পাল্টা করতে থাকতো। দুই এক লোক হয় এরকম, বুঝ কম, খালি উল্টা পাল্টা করে, কিন্তু মহব্বত এমন করে এটাকে তাড়ায়ও দেওয়া যায় না। তো এইরকম এক জালেমের পালায় পড়ছিলেন শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ। তো কিছু অন্যায় করার পরে হযরত বলতেন যে তুই এটা কি করলি, হযরত জি মাফ করে দেন। তো ভাই, মাফ করা আজিমুশান সুন্নত, সিলমান পাতাকা ওয়াফওয়ামান জালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, সারা জীবন হাদিস পড়াইছেন, তিনি নিজের জমানার এত বড় মুহাদ্দিস ছিলেন, গাউস ছিলেন, তিনি কি করবেন, মাফ করতেই থাকতেন, মাফ করতেই থাকতেন। এক হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক জাল্লা জালালু ওয়ামান ওয়ালু, এই বিশাল কিয়ামতের মাঠে এই অগণিত মানুষ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকলের সামনে ঘোষণা করবেন, এই কারো হক থাকে যদি আমার উপরে দাঁড়াও, আমি দেখি তো হক পুরো করে দিই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াকুমু ইনসানু ইল্লা মান আফা, কেউ দাঁড়াবে না, কোন মানুষ থাকবে না দাঁড়ানোর মতো, আল্লাহর কাছে কি হক দাবি করবে। কিন্তু যারা যারা দুনিয়াতে কাউকে মাফ করে দিছিল তারা সব দাঁড়ায় যাবে, যে আল্লাহ আমার হক পাওনা আছে আপনার কাছে, আল্লাহ আল্লাহ ক্ষমা করা, কি বিশাল ব্যাপার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর কসম, ইসলাম এমন সুন্দর, কিন্তু ইসলামের সৌন্দর্য যদি আমরা শিখতাম, জানতাম, সেটাকে উপলব্ধি করতাম, জীবনে তা বাস্তবায়িত, প্রতিফলিত করতাম, আমরা কি যে মানুষ হতে পারতাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, হে ইসলাম, আহ তুমি এত সুন্দর, সিফারত তাব কদম হর কুজা কে মিন গরম, কিরশমা দামানে দিল মি কসাত কে যা ইজাজ, আহ তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার যে কোনো অঙ্গের উপর নজর পড়ে, প্রতিটি অঙ্গ সৌষ্ঠ অঙ্গ শোভা আমাকে পাগল করে, আর দুনিয়ার কোন বস্তুর উপর নজর দেওয়ার কোন সুযোগই তখন আমার থাকে না, এত সুন্দর হে ইসলাম তুমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু এত সুন্দর ইসলাম আমাদেরকে দান করছেন, ইসলামের প্রতিটি অঙ্গই এমন বিস্ময়কর যে প্রতিটি মানুষকে অভিভূত করবে চরম ভাবে, পরম ভাবে, যদি সে সেটা উপলব্ধি করতে পারে, সে আত্মা আল্লাহ পাক তাকে নসিব করেন। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন বসা, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বসা, বাচ্চা বাতিজা দুইজন এক জায়গাতে বসা, আহা আকাবের উম্মতের হাতে এই মানুষগুলোর জীবন কেমন তৈরি হয়েছে, কি বুঝ তাদের, কি ঈমান তাদের, দেখেন তো আপনারা কি আশ্চর্যের বিষয়, কি ঘটনা, ছোট্ট ঘটনা আ পুরো জীবনটাকে প্রকম্পিত করার জন্য যথেষ্ট, সমগ্র জীবনকে আলোড়িত করার জন্য যথেষ্ট। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে ওই মজলিসের মধ্যে ওই কর্মচারীটা কি জানি ভুল করে ফেলছে, হযরত খুব কষ্ট পাইছেন, এত জ্বালাতন রোজ রোজ জ্বালাইতে থাকে, কত সহ্য করে। তো হযরত খুব নারাজ হয়েছেন। ওই ছেলেটা তখন উঠে বলল, হযরত জি মাফ করে দেন। হযরত মাওলানা রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস সাহেব এত বেশি সেদিন অধৈর্য হয়ে গেছেন যে তিনি রাগের চোটে বললেন, এই কব তক ভুক্ত, হ্যাঁ কাহা তক ভুক্ত, এই তোরে কত সহ্য করব আমি, কত সহ্য করবো। গাড়ি কিছু হলে বলো মাপ চাই। মাওলানা জাকির মাওলানা মুহিউদ্দিনা মাওলানা আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুরিদরা কোনো একটা ভুল করলে তো বুজুর্গানে দিন শিখিয়ে দিচ্ছেন যে তখন দোষ স্বীকার করবা, কথা বাড়াইলে বিপদ বাড়বে। কাজেই ওখানে আল্লাহ রসুলের তালিমের এটা তরিকা যে তখন সৌন্দর্য যে ওই সময় কথা না বাড়ায় বড়দের সামনে বলা আমার ভুল হয়ে গেছে আমি মাপ চাই, অন্তর থেকে বলা বানায় না বলা। তো হযরত সাহার দুই সামনে যে কেউ ভুল করলে মুরিদরা বড় আলেম মুফতি মহাদেশ যে ধরলেই কতক্ষণ হযরত রাগ করতেন ভীষণ, ফের ওই মানুষটা সুযোগ পাইলি যে হযরত একটু থামছেন বলতেন, হযরত জি গলতি হয়ে গেছে মাফ ফরমা দিয়ে, হযরত জি ভুল হয়ে গেছে মাফ করে দেন। এখন ওই ওনারা আটকা পড়ে যেতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মাফ করে দাও। শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না, আল্লাহ পাক ও কোরআন শরীফে একই নির্দেশ জারি করছেন। সিদ্দিক আকবর রাজিয়াল্লাহু তাআলা আনহুর মুআমালা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকরা যখন তোহমত দিছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এক সাহাবীর উপরে অসন্তুষ্ট হয়ে গেছিলেন, যিনি মুনাফিকদের চক্রান্তে পড়ে ওই রকম ধারণা করে বসছিলেন। কি কথা বুঝেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেয়ে কসম করে বললেন যে মেস্তাকে আমি এক পয়সাও দিব না, আল্লাহর কসম। আল্লাহ পাক শুনছেন, আল্লাহ পাক দেখেন যে এসলা এবং তাসকিয়া যে ফরজ, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওয়াইযাক্কিহিম, আমার নবী ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াইযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমার ভাইরা কোরআন কি হেদায়েতের কিতাব না? কোরআন থেকে কি হেদায়েত নিতে হবে না? হ্যাঁ কোরআন কোরআন কি হেদায়েতের মূল ধারণা, হেদায়েতের মূল নূরের উৎস না? আল্লাহ পাক জাল্লা জালালু আমানওয়ালু বলেন আমার নবী বিশুদ্ধ তেলাওয়াত শুনান, শিক্ষা দেন এবং তাদেরকে আমার আসমানে কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝান এবং তাদেরকে হিকমা শিক্ষা দেন। হিকমা হলো যে কোরআনের কথাগুলোকে জীবনে বিস্তারিতভাবে সেট করা, ফিট করা, বাস্তবায়ন করা, প্রতিফলিত করার যে নূরানি পদ্ধতি সেটাকে বলে হিকমা। এজন্য মুফাসসিরিনের তর্জমা করছেন সংক্ষেপাই সুন্না, মানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনটা। কি কথা বুঝতেছেন আপনারা? তার কথা, তার শিক্ষা, তার দীক্ষা, তার স্বীকৃতি, তার নীরবতা, এই সবটা হলো হিকমা। এদিকে এত লম্বা কথার দিকে তো যাওয়া যাবে না। তো এখানে আল্লাহ পাক একটা বললেন, নবী আরেকটা কাজ করেন, ওয়াইযাক্কিহিম, এবং তাদেরকে সংশোধন করতে থাকেন, পরিশুদ্ধ করতে থাকেন। তো তাদেরকে তাদেরকে কারা? কে? ফেরাউনদেরকে, আবু লাহাবদেরকে, আবু জাহালদেরকে, তারা তো ধারে কাছে আসে না। তো কাদেরকে? মানে যাদের সামনে কোরআন তেলাওয়াত করেন, যাদেরকে আসমানে কিতাব শিক্ষা দেন, যাদেরকে হিকমা শিক্ষা দেন, তো তারা কারা? সাহাবায়ে কেরাম। তো সে সাহাবি হওয়া সত্ত্বেও যে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম কবুলের সাথে সাথে প্রত্যেক সাহাবি সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন, সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি কি বলবো, কোন দিকে যাব? প্রত্যেক সাহাবি যে সিদ্দিক ছিলেন এটা কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। কোরআন শরীফ আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। শুনতেছেন ভাইরা, আল্লাহ পাক বলে যে মুহাম্মদ তো আল্লাহর রসূল, এটা তো জানোই না, মোহাম্মদ আমার রসুল লাগেন, বস এই ব্যাপারে এখন বলছি না, তার সাহাবিদের ব্যাপারে আমি যে কথা বলি। কি কথা বুঝুন না? আল্লাহ পাক বলেন যে এখন বলবো, এটা ভূমিকা দিলাম, মোহাম্মদ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তার সঙ্গে যারা থাকেন তাদের অবস্থাটা কি, তাদের মর্যাদা কি, তাদের জীবনের বৈশিষ্ট্য কি, রং কি, চিত্র কি, সেটা আমি শুনে দিচ্ছি। আসিদ্দাল কুফার, পয়লা নম্বর কথা যে আল্লাহর দুশ্মন সে আমার নবীর সব সাহাবির দুশ্মন, যে আল্লাহর দুশ্মন সে নবীর সাহাবিদের দুশ্মন, আর যে আল্লাহর দোস্ত সে তাদের দোস্ত এবং প্রিয়জন, তাদের প্রতি তারা একদম কোমল হৃদয়, রুহামা বাইনাহুম। তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাহুম ফী উজুহিহিম মিন আসারিস সুজূদ। সুবহানাল্লাহ, মানে সাহাবায়ে কেরামের গুণগান এত পরিমাণে লম্বা ভাবে বলতে থাকলেন রব্বুল আলামিন, কি বিস্ময়, কি আশ্চর্য। এরপরও যদি মুসলমান সাহাবায়ে কেরামের মর্যাদাকে সুউচ্চ না মনে করে নবী রসুলদের পরে, তাহলে নিজের জীবনকে নিজেই ক্ষতিগ্রস্ত করলো, সে অন্য কারো ক্ষতি করেনি। আমার প্রিয় বন্ধুরা, কাকে বলি বুকের ব্যথা, আল্লাহ পাক আমাদেরকে কামিল ইমান নসিব করেন, নির্দাগ নিখুঁত ইমান নসিব করেন। মুসলমান হওয়ার দাগওয়ালা ইমান নিয়ে কবরে যাওয়া, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে, কিভাবে কাম্য হতে পারে, কিভাবে মুসলমান এই রাস্তাকে পছন্দ করতে পারে। এখানে দেখার বিষয় হলো যে আল্লাহ পাক পহেলা নম্বর যে দুইটা প্রশংসা করছেন, সেটা হলো আমার দুশ্মন সাহাবীর দুশ্মন, সাহাবী আমার নবীর সাহাবীদের দুশ্মন, আর আমার দোস্ত তাদের দোস্ত লাগে, এমন ভাবে তারা ইমান, তাদের ভিতরে ইমান পয়দা হয়েছে। এই তো গেল আয়াত শরীফ, হাদিস শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم من احب لله واعطى لله وابغض من اعطى من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان ما شاء الله। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আকমালাল ঈমান না, ইস্তাকমালাল ঈমান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালোবাসে আল্লাহর জন্য, বিদ্বেষ রাখে আল্লাহর জন্য, দেয় তো আল্লাহর জন্য, দেয় না তো আল্লাহর জন্য। এইরকম আখলাক আর জিন্দগি যাদের পয়দা হয়ে যায়, তারা সর্বোচ্চ ঈমানওয়ালা, আর সর্বোচ্চ ঈমানওয়ালা সিদ্দিকীনের মর্তবাওয়ালা। কি বুঝতেছেন আপনারা? তাহলে আয়াত পাক আল্লাহ পাক বললেন যে আমার দুশ্মন তাদের দুশ্মন, আমার দোস্ত তাদের দোস্ত, বুঝা গেল তারা ভালোবাসেন আল্লাহর জন্য, শত্রুতা করেন আল্লাহর জন্য। তাহলে সব সাহাবী সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত, এটা প্রমাণিত হয়ে গেল। শুনতেছেন আপনারা? তো বলতেছি যে এত বড় সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত নবী রসুলদের পরে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বড়, এই উম্মত না সব উম্মতের মধ্যে সবচেয়ে বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তারও এসলা এবং তাসকিয়া করতে হইতেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক নিজে তাসকিয়া নাজিল করছেন, কি উনি যে কসম করে বলছেন যে আমি কিন্তু মেসটাকে এক পয়সাও দিব না, কসম আল্লাহ তাআলার মনের কষ্টে গুসসায় কথা বলছেন, আমার নির্দাগ নিষ্কলুষ মেয়েটার উপরে এত বড় জুলুম কিভাবে করতে পারল সে, এটা তো সহনীয় না, অসহনীয় বিষয়। আল্লাহ পাক তো আল্লাহ পাক, বিস্ময়কর বিষয়। রব্বুল আলামিন দেখলেন যে সিদ্দিক এটা কি করলো, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন যে আলা তুহিব্বুনা আন ইগফিরাল্লাহু লাকুম, যে যাদেরকে আমি ধন দিলাম, সম্পদ দিলাম, এলেম দিলাম, আমল দিলাম, মর্যাদাওয়ালা বানাইলাম, এরপরে কসম করে বসে যে দেব না। আমি জিজ্ঞাসা করি যে আমার কাছে আমি যে মাফ করে দিবে এটা চাও কিনা, পছন্দ করো কিনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমির আয়াত নিয়ে আসার সাথে সাথে তিনি যখন সিদ্দিক আকবরকে শুনাইলেন, তিনি সাথে সাথে বুঝছেন এই আয়াতের পয়লা টার্গেট আমি, প্রথম লক্ষ্যবস্তু আমি, আল্লাহ পাক আমাকে বলতেছেন। সিয়াক সাবাক থেকে একদম সুস্পষ্ট যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বলা হচ্ছে, তিনি বুঝে গেছেন, সাথে সাথে সারেন্ডার, মাথা নত করলেন, বললেন হে রব্বুল আলামিন, নিঃসন্দেহে আমি ভালোবাসি যে আপনি আমাকে মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? পরে তিনি কসম ভঙ্গ করলেন, কাফারা দিলেন এবং ফের কসম করলেন যে আমি মেস্তাকে আগে যা দিতাম তার চেয়ে দ্বিগুণ মৃত্যু পর্যন্ত দিয়েই যাব। এই হলো ঈমান, এই হলো ইসলাম। এখানে দেখার বিষয় হলো ওয়ায়ুজাক্কিহিম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাহাবীদের তাসকিয়া করতে থাকেন, সংশোধন করতে থাকেন। এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় নিজের মাথার উপর কোন এমন বড় কেউ থাকা উচিত যার মধ্যে এলম আছে, দ্বীন আছে, দ্বীনের বুঝ আছে, তিলে তিলে ঈমান জিন্দগির আলোকে তরবিয়ত করতে জানেন, শিক্ষা দিতে জানেন, আখলাক করতে জানেন, আগ বাঘ সব মোড়ে তাকে আখেরাতের নূরের পথে নিয়ে চলতে জানেন, চালাইতে জানেন, এরকম কোন মুরব্বি দরকার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্যই আমি কি বলবো আপনাদেরকে, কথা মনে পড়ে তো একটার পর একটা আল্লাহ পাকের রহমত আপনাদের দুয়ার বরকতে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এক আশ্চর্য মানুষ ছিলেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু যেমন তাকে ইলম দান করছেন, যেমন তাকে দ্বীনের সমর্থ দান করছেন, আকাবির উম্মতের বড় বড় সৌবত দান করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং দ্বীনের পিওর এবং নির্যাসটা বুঝার এমন ভাবে তৌফিক দিছেন, আশ্চর্য লাগে যে কি নজর আল্লাহ পাক তাকে দান করছেন এই আকাবির উম্মতের সৌবতের বরকতে। আল্লাহ পাক যাকে দেন তো এইভাবেই দেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু যাকে বড় দৌলত দিতে চান, খায়রান খায়রান আজিম, খায়রান তানবিন তাজিমের জন্য, যাকে সর্বশ্রেষ্ঠ দৌলত, সবচেয়ে বড় দৌলত দিতে চান, আল্লাহ পাক তাকে দিনের গভীর বুঝ দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো? হ্যাঁ, এই জন্যই আমাদের আকাবের বুজুর্গের দিন ওলামায় উম্মত মুহাদ্দিসিন, তারা রাজা বাদশাহদের বাদশাহকে কিছু মনে করতেন না। আরে বাদশাহ দিয়ে কি হবে, আল্লাহ পাক আমাকে যে দৌলত দ্বারা ধন্য করছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার এক মলফুজ, তিনি বলেন যে উম্মতের সব লোকদের এটা কর্তব্য হকের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম থাকার জন্য, তোমাদের জমানার পূর্বে যে আকাবের দিন ছিলেন তার তাদের নজর কাদের উপরে বেশি ছিল, তারা কাদেরকে বড় মনে করতেন উম্মতের জন্য, উম্মতের কর্ণধার মনে করতেন, এলমের দিক থেকে, আমলের দিক থেকে, সিদ্ধান্তের দিক থেকে, পরবর্তী উম্মত হেদায়েতের পথে চলার জন্য, সিরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য পূর্ববর্তীদের নজরে যারা বড় তাদের অনুসরণ করা জরুরি। এবং তিনি সেটার বিস্ময়কর দৃষ্টান্ত দিচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে কারা কারা বড় ছিলেন, পরবর্তী উম্মত অর্থাৎ সাহাবায়ে কেরাম সেটার উপর নজর রাখছেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাতের পরে সব সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়েছেন, এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাত হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বাইরে হয়েছেন, যেই বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তলোয়ার দিয়ে তাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলব, এই অবস্থা হয়ে গেছে। এই মানুষটাকে পর্যন্ত সামাল দেওয়ার লোক কোথায়? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা, অথচ এই উমর সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, কেউ যদি নবী হইতে পারত, নিঃসন্দেহে উমর নবী হইতেন। এত বড় ঈমান আর এলম আর দিরি বুজার তার জীবনের এমন এক অ্যাক্সিডেন্ট, শুনতেছেন আপনারা খেয়াল করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মিম্বরে বসলেন এবং বললেন, এই সকলকে ডাকো এখানে, সব আসছেন। আসার পরে তিনি কোরআন শরীফের আয়াত পড়তে শুরু করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যে রাসূল পাক, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনারও মৃত্যু হবে, এখন সকলের মৃত্যু হবে। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তেলাওয়াতের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার হুঁশ ফিরল এবং তিনি বলতে শুরু করলেন যে এই আয়াত যে নাজিল হয়েছিল এটা তো আমি নিজে সাক্ষী, কিন্তু এইরকম কোন আয়াতের কথা আমার ধারণার ধারে কাছেও ছিল না, যে এরকম কোন আয়াত কোরআনে আছে আমি তো মনে হয় যে জানতামই না, এই মাত্র যেন নাজিল হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোন আল্লাহওয়ালা যখন খালেস কোরআন সুন্নার আলোকে যে দিনের কথা বলেন, তো মনে হয় কি জেসে কোরআন আজই নাজিল হুয়া, যেন মনে হয় যে কোরআন শরীফ এই মাত্র নাজিল হইতেছে। আসলে বিষয়টা ছিল আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মাওলানা থানভীর বিরুদ্ধে পত্র পত্রিকায় লিখতেন। এটা আমি তো অনেক আগে শুনছিলাম হযরত আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকি বুজুর রহমতুল্লাহ আলাইহির নিকট, যিনি দারুল দেওবন্দের অনেক পুরানা ফুজালাদের একজন। তা আমার আশ্চর্য লাগলো যে এইরকম একটা কথা, এটা কি সত্য? আমি ঢাকা হুজুরকে বললাম, হুজুর এটা কি ঠিক নাকি? কলা, আরে কি বলবো, সে পত্র পত্রিকা যেগুলো লিখছেন মাওলানা নদভী, এটা আমার নিজের চোখে আমি পড়তাম সেগুলি। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী বিশ্বকাপন আলেমিদ্দিন তিনি এগুলো লিখতেন হযরত থানভীর বিরুদ্ধে। আর কাছে না যাওয়ার কারণে অনেক মানুষ এরকম ভুলের মধ্যে, অন্ধকারের মধ্যে পড়ে থাকে উম্মতের বড়দের সম্পর্কেও। একবার আল্লামা সৈয়দ সুলাইমান নদভী তিনি ভাবলেন যে, এক সফরে গেছিলেন, ভাবলেন যে সবাই ওনার বিরুদ্ধে আমরা বলি, আবার অনেকে তো বিরাট বড় আলেমরা তাকে অনুসরণও করেন, যাই দেখি কাছে কি ব্যাপার একটু। তো গেছেন, ওখানে গিয়ে খানকায় ঢুকার পরে দেখেন যে মাওলানা আব্দুল বারী নদভী তিনিও মাওলানা থানভীর বিরুদ্ধে লিখতেন এবং বলতেন। এখন দুজনই দুজনের মানে মুখোমুখি হয়ে গিয়ে শরম পাইতেছেন। আমি আসলাম চুপে, ধরা পড়ে গেলাম তার কাছে। পরে বললেন যে আসলে দুজনে কিন্তু খালেস নিয়তে গেছেন। তো বললেন যে আপনি এখানে, আমি এক জায়গায় গেছিলাম, তো পরে ভাবলাম যে আসছি যখন একটু দেখে যে, তো মাওলানা সৈয়দ সুলাইমান নদভী বললেন যে আমিও তো এইভাবেই ভেবে এসে গেছি। যাই হোক, আচ্ছা পরের ঘটনা হলো, আমি লম্বা না করে সংক্ষেপে ফিনিশিংটা দিয়ে আর কি পরে কথাটা বলি। এই আল্লামা সৈয়দ সুলাইমান নদভী এবং মাওলানা আব্দুল বারী নদভী পরবর্তী জীবনে দুজনই হাকিমুল উম্মতের বিখ্যাত খলিফা, কিন্তু সেই সময় যে ঘটনা ঘটলো সেটা হলো এই যে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী এই বড় বড় কিতাব লিখে ফেলছেন আগে, বিরাট বিরাট আলেমরা যে কিতাব মোতালা করেন এবং ভীষণ উপকৃত হন, বড় এলমের সন্ধান পান। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী কয়েক মজলিসে বসলেন করেন হযরত হাকিমুল উম্মতের সামনে, বসার পরে এক মজলিস থেকে মজলিস শেষ হলো, উঠলেন একটা খাম্বার মধ্যে জড়ায়া ধরলেন, নিজেকে সামলাইতে পারতেছিলেন না, এত জোরে কান্না আসতেছিল, এরকম কান্দতেছিলেন, চিৎকার দিয়ে বলতেছিলেন, জানে কি আন্দাজ সে তাকরির কি, প্রেরণা পয়দা সুবহায়ে বাতিল হুয়া, হায় কি বয়ান শুনলাম আজকে, এখানে সন্দেহের কোন অবকাশ তো নাই, লেশ মাত্র নাই। আজ হি পায়া মজা কোরআন মে জেসে কোরআন আজ হি নাজিল হুয়া, আহা কোরআন তো পড়লাম, কোরআনের কত ব্যাখ্যা করলাম, কিন্তু আমার তো জীবনে প্রথমই কোরআনে পাকের মজা পাইলাম, এতটা যে আমার মনে হলো কি যেন এই মাত্র আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ এর উস্তাদ ছিলেন হযরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, হানাফি মাযহাবের বিখ্যাত তিনি ইমাম, ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনজনের নাম বিখ্যাত বেশি, কিন্তু ইমাম আজমের আরো যে শিষ্যরা ছিলেন তাদের জীবনী যদি আমরা পড়ি, তো উলামায়ে কেরাম যদি পড়েন, তুলাবায়ে কেরাম যদি পড়েন, বিস্ময়ে অভিভূত হবেন যে আমরা তাদেরকে মনে করি যে এইরকম বড় কিছু না, ওই যে ফেকার কিতাবে একটু মাঝে মাঝে হঠাৎ ওনাদের নাম এসেছে, ফতোয়ার কিতাবে হয়তো আসিফ ছিলেন একজন ফকি, এক একজন নিজের জায়গাতে কত যে বড় ছিলেন, অত্যন্ত আশ্চর্য লাগে। যাই হোক, সে এত কথা একসঙ্গে কি বলা যায়, একটু টাচ দেওয়া আর কি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলীর উস্তাদ, হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলতেন, আমার উস্তাদ হজরত ইমাম মোহাম্মদ যখন আল্লাহর দিন সম্পর্কে কথা বলেন, জবান খোলেন, আমার মনে হয় কি আসমান থেকে এইমাত্র ওনার উপর যেন কোরআন নাজিল হচ্ছে। পানি হ্যাঁ, তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, সকলের নজর গেল এখন হযরত আবু বকর সিদ্দিকের উপরে, যে সব ওখানে ছোট, উমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত রাস্তা হারাইতেছিলেন, কোন সঠিক পথের উপর তখন কায়েম থাকতে পারতেছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে, তার সুবতের বরকতে, তার তরবিয়তের বরকতে, তার দস্তগীরের বরকতে পৃথিবী স্থির হইতে পারছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কত বিস্ময়কর দৃষ্টান্ত এটা, যে এত বড় মানুষের জীবনে পর্যন্ত এত বড় ঝুঁকি তৈরি হইতে পারলো, আর সেটাকে সামাল দেওয়ার জন্য মাথার উপরে কোন বড় ইমানি ছায়া জরুরি ছিল। এর থেকে স্পষ্টভাবে আমাদের বুঝার আর কি আছে, শুনতেছেন আপনারা? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল যখন হয়ে গেল, এখন সকলের নজর স্থির উমর রাদিয়াল্লাহু আনহুর উপরে। এক সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের সাহাবী, এত বড় মাপের সাহাবী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হলো এক পাহাড়ের থেকে, শুনতেছেন? সে আগ্নেয়গিরি বিস্ফোরিত হইয়া আগুন একদম ছুটে আসতেছিল দূর দূরে, দূর দূর পর্যন্ত। তো কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তামিমের দাঁড়িয়ে গিয়া বললেন যে এইরকম ঘটনা ঘটছে, আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে আগুন ছুটে আসতেছে এদিকে, বললো আরে তুই চলো কোথায় আমাকে দেখো। তামিমের দাঁড়িয়ে গেলেন, ছুটে গেলেন সেখানে গিয়ে আগুনের উপর দুই হাতে থাপড়াইতে শুরু করলেন, যত এক থাপ্পড় মারেন আগুন পিছনে দৌড়াইতেছে, আর এক থাপ্পড় আগুন পিছনে দৌড়াইতেছে, উনি দৌড়াইতে থাকছেন এমনকি আগুন গিয়ে একদম গুহার ভিতরে পালায় গেছে, কোন আত্মা নাই পাত্তা নাই, একদম নিশ্চিন্ন হয়ে গেছে। এত বড় মর্তবার সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ভূমিকা দিলাম এই জন্য, এই তামিমে দারি একদিন মসজিদে নববীতে আসরের নামাজের পরে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছেন, দুই রাকাত পড়ছেন, কি মজার কথা, নামাজই তো পড়ছিলেন না, সিনেমা হলে তো যান নাই, কোন আড্ডা তো দেন নাই, কোন বেদাত তো করেন নাই, এরকম বাহ্যিক ভাবে মনে হয় না যে আল্লাহ আকবর এর পুরা নামাজ কত সুন্দর করে পড়ছেন, রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের সৌবত পাইছেন, এলম আমল নূর নজর সবকিছু তো মজুদ আছে। উমর রাজিয়াল্লাহ তাআলা যখন খবর পাইলেন যে আসরের পরে তামিম দুই রাকাত পড়ছেন নফল, বললেন ডাকো ওরে, ডাকায়া প্রকাশ্যে সবার সামনে দৌড়া লাগাইছেন তামিমে দাঁড়িকে, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আসরের নামাজ পড়ার পরে তারপরে কোনো নফল পড়া যাবে না, এই খবর কি তোমার জানা নাই? এরপর তুমি এই কাজ করলা কিভাবে? আর আমি জানি তোমার অনেক বড় মর্তবা সাহাবীদের মধ্যে, কিন্তু তোমরা যদি ভুল করো উম্মত, উম্মতের হেফাজত হবে কিভাবে? উম্মত হেদায়তের পথে কায়েম থাকবে কিভাবে? সেই কারণে উম্মতের হেদায়তের স্বার্থে আমি তোমাকে প্রকাশ্যে শাস্তি দিলাম, যদিও তোমার মর্যাদা আমার অন্তরে প্রতিষ্ঠিত। এই হলো আল্লাহর দিন। প্রিয় বন্ধুরা, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা হইতে নিয়েছেন এবং নিজেকে ধন্য মনে করছেন যে হযরত উমর আমাকে এইভাবে শাসন করছেন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি কথাচ্ছলে হযরত বিলালকে বলে ফেললেন যে বিলাল তুমি তো কালো। এরকম কথায় কথায় আমরা কত রসিকতা করে ফেলি না। আহ, কি ঈমান ছিল, কি বুঝ ছিল, কি দিন ছিল, কি আখিরাতের ভয় ছিল, কি আল্লাহর ভয় ছিল তাদের মধ্যে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে তার হঠাৎ ভিতর থেকে আওয়াজ আসলো যে আমি কি করলাম, এটা এতটুকু কথা যে বললাম, আমার ভাইয়ের মনে যদি একটুখানি ব্যথা হয় কাল কিয়ামতে আল্লাহকে মুখ দেখাবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোচ্চ, আপনি সুন্দর চরিত্রে সর্বশ্রেষ্ঠে। কি কথা বুঝতেছেন? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মিজান পাল্লা যখন আমলের ওজন হবে, সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হলো সুন্দর চরিত্র। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যার চরিত্র যত উন্নত তার ঈমান তত উন্নত, যার চরিত্র যত সুন্দর তার ঈমান তত সুন্দর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা, আল্লাহ আল্লাহ, কি শান, ইসলামের কি শান। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনন্য সুন্দর শ্রেষ্ঠ চরিত্র আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু আমার জীবনে সেই চরিত্রের অধ্যায়ে একটা দাগ তো আজকে লাগলো। অস্থির হয়ে গেলেন, জমিনের উপর শুয়ে পড়লেন এবং বললেন, বেলাল আমি বড় অন্যায় করে ফেলছি, হ্যাঁ তুমি আমার আমার শরীরের উপর মারায় যাও যাতে আমার অপরাধের শাস্তি হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর এবং হযরত আবু বকর ওমর আপনাদের দুইজনের মর্যাদা এই উম্মতের ভিতরে সর্বশীর্ষে, আপনার শরীরের উপর আমি পা রাখবো এটা কিভাবে সম্ভব? কোশ্চিন কালো হতে পারে না, আপনার উপর আমার কোনো কষ্ট নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুখানি ভুল হয়ে গেল, সেটাকে সংশোধন করার অনুভূতি তার মধ্যে উদয় হলো এই মুহূর্তে। আর এইরকম কত যে ঘটনাবলী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের, আমি এই চ্যাপ্টার বলতে গেলে তো কাফি সময় এর মধ্যে চলে যাবে, এর পিছনে যেগুলোর দিকে যাইতেছিলাম সেগুলোর দিকে কোন সময় যাব? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এরপরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল হলো। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তারপরে পুরা উম্মতের নজর, সাহাবীদের নজর একমাত্র উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর স্থির, তারপর তার ইন্তিকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, এবং এই ধারা পরবর্তীতে অব্যাহত থাকলো যে পূর্ববর্তীদের নজরে কে বড় ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে সবচেয়ে বড় আবু বকর, সকলের নজর তার উপরে, চলো তার সুবতে বসো, তার থেকে দ্বীন নাও, ঈমান নাও, তার থেকে ইলম নাও, তার সিদ্ধান্ত নাও, তার পরামর্শ নাও, তার তরবিয়ত নাও, তার থেকে আখলাক শিখো, তার নজরের বরকতে আখেরাত বানাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তারপরে সকলের নজর, যে হযরত আবু বকরের নজরে বড় ছিলেন হযরত উমর, এরপরে সকলের নজর যে উমরের নজরে বড় ছিলেন এই পরবর্তীতে হযরত উসমান, সিরিয়ালে তিনি তাকে সবচেয়ে বড় মনে করতেন। হযরত উসমান পুরা সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় মনে করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিস্টেম আর তরতিব থেকে মাওলানা ইলিয়াস, আমি এটা পৃথিবীতে আর কোথাও দেখি নাই, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মুলফুজের মধ্যে দেখছি। হ্যাঁ, এই কথাটা এত দামি ভারী ওজনওয়ালা কথাটা, তিনি বলেন যে উম্মতের মধ্যে কারা বড়, পূর্ববর্তী যারা উম্মতের মধ্যে বড় ছিলেন তাদের নজর দ্বারা সেটা তোমরা দেখো, যাচাই করো, এবং সে তাদেরকে উম্মতের মুক্তাদা মনে করো, তো তোমরা সহি দিনের উপরে, হকের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম থাকবে। আহা, কি দামি, কি ভারী কথা বলছেন! আমার মনে হয় হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা জীবনে যদি আর কোনো বয়ান না করতেন, ওনার এই একটা কথার উপরে আমল সমগ্র উম্মতের 100% হেদায়েতের উপর কায়েম থাকার জন্য একদম যথেষ্ট। আমি কোন অন্ধকার গলিতে জঙ্গলে মঙ্গলে যদি বয়ান করতাম তো এক কথা ছিল, এখানে তো উলামায়ে দ্বীনের সামনে, মুহাদ্দিসিনের সামনে আল্লাহ পাক কথা বলার তৌফিক দিতেছেন, এখানে যদি ভুল হয় কেউ কি আমাকে ছাড়বে? মসজিদ থেকে বাইরেতে দিবে? তওবা না করে। হ্যাঁ, আমাদের ওলামারা এসআই হন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই কাহা তো ভুক্ত জালেম তুই। মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুই এত আমার দিন রাত আমাকে বিরক্ত করিস আর জুলুম করিস আর জালাতন, আমি কত সহ্য করব, কাহা তো ভুক্ত, কত সহ্য করব, কিতনা ভুক্ত। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি পাশে ছিলেন। বড়দের ছায়া কত জরুরি এবং কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তিনি আসতে মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে বললেন, মাওলানা উতনা ভুক্ত জিতনা ওহা ভুগতওয়ানা হ্যায়, হ্যায় মাওলানা ওই পরিমাণ সহ্য করো যেই পরিমাণ তুমি চাও, কাল কিয়ামতে আল্লাহ পাক তোমারটা সহ্য করবেন। যেই পরিমাণ আল্লাহকে সহ্য করাইতে চাও সেই পরিমাণ এখানে সহ্য করো। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ মাথা নিচু করলেন, শুনতেছেন মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী সাথে সাথে মাথা নিচু করলেন যে আল্লাহ আল্লাহু আকবার, কি শান ছিল আমাদের আকাবিরের। শুনতেছেন প্রিয় বন্ধুরা। হ্যাঁ, তো বলতেছিলাম যে সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলীর নিকটে যখন তিনি যখন নিকটে আসলেন, ইহুদি পণ্ডিত তখন বললেন যে এই হযরত জিজ্ঞাসা করতেছে এই কথা যে খুদার মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি, আপনার পুরো মুসলিম জাতি এত সম্মান করে মর্যাদা দেয়। তিনি আরামসে স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিলেন, আমার ইহুদি বন্ধু শোনো, যদি আল্লাহ পাক আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন তো নিঃসন্দেহে কুকুরের চেয়ে আমার মর্যাদা বেশি, আর যদি খোদা না খাস্তে আল্লাহ না করেন যদি ঈমান হারা হয়ে মরতে হয় তাহলে নিঃসন্দেহে আমার চেয়ে কুকুরের মর্যাদা বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, কি অবস্থা, কি দিন আমাদের, কি ইসলাম আমাদের। তো বলতেছিলাম যে কথা সেটা হলো আবদিয়ত এবং ফানাইয়ত, সেটা বড় জিনিস, নিজেকে কোনো কিছু মনে না করা, যে নিজেকে কিছু মনে করলো সে ধ্বংস এবং বরবাদ হয়ে গেল। যে কথার থেকে এত কথার দিকে যাওয়া হয়েছিল সেটা বোধ হয় এই যে মানুষ হওয়া সবচেয়ে বড় জিনিস, ইনসান হওয়া, ইনসানিয়ত সবচেয়ে বড় জিনিস। ইনসানিয়ত তখন পয়দা হয় যখন মানুষ আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দগি বানায়, আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা বিচায়ন থাকে, বেকরার থাকে। এক বুজুর্গ বলেন, ও মেরে লম্হাত জো গুজরে খুদা কি ইয়াদ মে, বস ওই লম্হাত মেরি জিস্ত কে হাসিল রহে, জিন্দগির যে সময়গুলো আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত হলো একমাত্র সেটাই আমার জিন্দগি, বাকি আর কিছুই জিন্দগি বলতে কিচ্ছু নাই। জিন্দগি তো বন্দেগির জন্য, হ্যাঁ না, আর কোনো কাজই নেই জিন্দগিতে, শুধুই বন্দেগি। হ্যাঁ, তবে এই পৃথিবীতে মানুষ খাবে, লবে, কামাই করবে, উপার্জন করবে, বন্ধু বান্ধব আছে, স্ত্রী আছে, সন্তানাদি আছে, এসবই করবে, কিন্তু এই সবটা নিয়ন্ত্রিত হবে, পরিচালিত হবে একমাত্র দিনের রঙে। মানুষ খাওয়া দাওয়ার জন্য তার কামাই করার দরকার হয়, এই বিষয়টা ইসলামে এত গুরুত্বপূর্ণ, এত দামি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে তিনি বলেন যে কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা, যে আল্লাহর ফরজ ইবাদতের পরে হালাল উপার্জনও ফরজ। আমরা তো এটা মন্ত্রের মতো হাদিস শরীফ পড়ে বস স্টেজ থেকে নামে বাইর হয়ে চলে গেলাম, পরে রাস্তায় যখন গিয়ে দেখলাম চক বাজার, হ্যাঁ না, তারপরে স্টেডিয়াম, আরো কি নিউ মার্কেট, আর চাউলের মন্ডি, মাছের বাজার, তরকারির বাজার, তখন যাইতে থাকলাম আমরা ভাবতে থাকলাম দুনিয়াদার, এগুলি দুনিয়াদার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অথচ স্টেজে বয়ান করে আসছি যে হালাল উপার্জন ফরজ। এই এটা যদি সাচ্চা ঈমান বলা হয় তো সেই হৃদয় এমনটা গাথা থাকবে, সে রাস্তা দিয়ে যাইতে থাকবে আর ভাববে সবই মানুষগুলো হালাল উপার্জনে ব্যস্ত, আরে ফরজ আমলে মশগুল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইরকম ঈমানের তরবিয়ত আমাদের কি হয়, এতটুকু ঈমানের তরবিয়ত আমাদের মধ্যে আছে, এই চর্চা, এই রং কি আমাদের মধ্যে আছে, এটা কি কোরআনে পাকেরও শিক্ষা? আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু কি ভারী ভাষায় বলছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ, যে বিশিষ্ট বান্দা রিজাল তানবিন তাজিমের জন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালু বলেন যে আল্লাহর খাস বান্দা যারা তাদের হালত তো এই হয় যে বেচা কিনা হোক, ব্যবসা বাণিজ্য হোক, দুনিয়ার যত কর্মকাণ্ড হোক, কোনো কিছুর মধ্যে থাকা অবস্থায় কোনো কিছুই তাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে না, আল্লাহ থেকে গাফেল করতে পারে না। যেটা এক বুজুর্গের ভাষা যে দুনিয়াকে মশগুল মে ভি ইয়ে বা খুদা রহে ইয়ে সবকে সাথ রহ কে ভি সবসে জুদা রহে, দুনিয়ার লাখ ব্যস্ততার মধ্যে থাকলো কিন্তু ওই এত কাজের মধ্যে তাদের দিল মশগুল আল্লাহ পাকের সঙ্গে এবং তাদের নজর আল্লাহ পাকের জাতের উপরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার এই কাজটা, আমার এই কথাটা, আমার এই আচরণটা, আমার এই লেনদেনটা, আমার এই বৈঠকটা, আমার গোপন আড্ডাটা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক তো, আখেরাতের জন্য ক্ষতিকারক তো না? এই বেচাইনি বেকুলতা ফিকির তার ভিতরে অবশ্যই বর্তমান থাকবে, তাহলে সে সাচ্চা মুসলমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমান নসিব ফরমায়া দেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সে হাদিসটার ভূমিকাটা এরকম যে হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবি, অনেক বড় মাপের সাহাবি মানে কি, সাহাবিদের ভিতরে সব বড় আলেম ছিলেন না, ফরজ এলেম সব সাহাবার মধ্যে ছিল, এটা কিন্তু মনে রাখবেন। শুনতেছেন ভাইয়েরা, ফরজ এলেম সব সাহাবার মধ্যে ছিল কিন্তু বেশি পরিমাণে এলেম হলে তখন সাহাবিদের পরিভাষায় তাদেরকে আলেম বলা হইত, খালি ফরজ এলেম পরিমাণ থাকলে কিন্তু আলেম বলা হইত না, তাদেরকে আবেদ বলা হয়, আবেদ হাদিসের পরিভাষায় তাদেরকে আবেদ বলা হয়, যে ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। এই হাদিসের ব্যাখ্যা যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ফকিহ দ্বীনের গভীর এবং পাকা বুঝওয়ালা একজন আলেম দ্বীন হাজার আবেদের চেয়েও ভারী শয়তানের বিরুদ্ধে। এই হাদিসের ব্যাখ্যায় হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লিখছেন, মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন যে আবেদ মানে ওই মানুষটা যার ইবাদতের পরিমাণ বেশি কিন্তু এলেম ফরজ পরিমাণ আছে। খালি মুখস্থ ইবাদত করলে হবে না, যে এলেম ফরজ পরিমাণ আছে তারপরে হলো তার ইবাদতের পরিমাণ বেশি, তখন হাদিসের পরিভাষা তাকে আবেদ বলা হয়। আর ফকি ওই আলেম মানুষ যার এলেম ফরজের চেয়েও অনেক বেশি, ফরজ পরিমাণের চেয়েও অনেক বেশি কিন্তু তার বাহ্যিক ইবাদতের পরিমাণ কম, তার মর্তবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাজার আবেদের চেয়েও বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর দ্বীনের ইলম এত দামি জিনিস, এত ভারী জিনিস। চলো ভাই পানি খাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে দ্বীনের বুঝ দান করেন। হ্যাঁ কি বলতেছিলাম এর আগে মাওলানা আব্দুল হামিদ বলো, একটু সাহায্য তো করো ভাই। হ্যাঁ সাবাস সাবাস মাশাআল্লাহ, এত আচ্ছা আচ্ছা লোকজন আল্লাহ পাক মিলিয়ে দিচ্ছেন। হ্যাঁ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় আলেম ছিলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সমগ্র মদিনার মধ্যে মাত্র 25 জন সাহাবি ছিলেন বড় বড় মুফতি সাহেব। এই সব সাহাবায়ে কিরাম এই 25 জনের নিকট থেকে মসলা মাসায়েল শিখতেন, ফতোয়া জানতেন, বাকিরা ফতোয়া দিতেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আলেম হওয়া, আল্লাহ পাক যাকে আলেম বানান এত বড় মর্তবা সেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা, কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে সর্বপ্রথম সুপারিশ করার মর্যাদা লাভ করবেন নবী রাসূলগণ, তারপরের স্টেজে উলামায়ে দ্বীন, তারপরের স্তরে শোহাদায়ে কেরাম, শহীদদের মর্তবা তারও নিচে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যেন হাদিসের আলোকে আমাদের জীবনকে, ইমানকে, এলেমকে, দ্বীনকে, বিশ্বাসকে, ধারণাকে যাচাই করা কর্তব্য। হ্যাঁ আচ্ছা, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় মাপের সাহাবী ছিলেন, বড় ফকিহ ছিলেন, এত বড় মানুষ যে ইয়ামানের গভর্নর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় যখন পাঠাইতেছিলেন, হযরত মুয়াজ রওনা হচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মুয়াজ, বিমা তাকজিয়া মুয়াজ, তুমি যাইতেছো সেখানে সমস্ত মানুষ তো তোমার কাছে ফয়সালার জন্য আসবে, আর তোমাকেই সব বিষয়ের ফয়সালা করতে হবে। আচ্ছা ফয়সালা করবা কি দিয়া সেটা শোনো, বিকিতাবিল্লাহ আল্লাহর কিতাব দিয়া, তার মানে কুরআনে পাকের ইলম এই পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অর্জন করতে পারছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা হিম্মতের সাথে বলতে পারছেন, কেন কুরআন শরীফ দিয়ে ফয়সালা করব। শুনতেছেন ভাইরা, এই এই জবাব এই সাইয়্যিদুল মুরসালিনের সামনে দাঁড়ায়া এমন আসমানি কিতাব কোরআনে পাক, যে সমস্ত আসমানি কিতাবকে যে কিতাব মনসুখ করে দিছে, সেই নবীর সে এলেমওয়ালা নবী যিনি বলেন যে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরুন, যে পূর্ববর্তী পরবর্তীদেরকে আল্লাহ যত এলেম দিয়েছেন সবটা একলা আমাকে দান করছেন, সেই রসুলের সামনে দাঁড়ায় এইভাবে বুক ফুলাইয়া সাহসের সাথে বলা যে বিকিতাবিল্লাহ আল্লাহর কিতাব দিয়ে আমি ফয়সালা করব, কিভাবে সম্ভব? এতে বোঝা যায় যে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাপের আলেম ছিলেন চিন্তাই করা যায় না মিয়া, এত বড় আলেম ছিলেন, এত বড় ফকিহ ছিলেন, এত বড় মুফাসসির কোরআন ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আশ্চর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাইন লাম তাজিদ, যদি কোরআনের লাগে ফয়সালা করার লাইন না পাও, খুঁজে পাইলা না যে থাকতে পারে কিন্তু তুমি এটা বুঝতে পারো না, তুমি খুঁজে পাও না, তো ফের কি হবে? তো বিসুন্নতি রাসূলুল্লাহ। টাস জবাব দেয়, এটা প্রমাণ করে এলেম কত পাকা, বুঝ কত পাকা। আর এই বুঝ এবং এলেম অর্জন হয়েছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আজীব মামলা। আমরা তো খালি হাদিসের তর্জমা করে পার হয়ে যাই, কিন্তু হাদিস বুঝার মতো লোকের সংখ্যা যারা হাদিস পড়ে এবং পড়ায় এদের মধ্যে একদম কম। বুজুর্গ আনে তিন যা তাকরির করে গেছেন, আমরা এগুলো মুখস্ত করে সবকে শুনে দিই, আমরা মনে করি আমি তাহলে বিরাট বড় মহাদ্দেশ, জমানার শ্রেষ্ঠ সাইকোলজিস্ট আমি, এতই সাইকোলজিস্ট হয় এত সোজা। আগে তো সাইকোলজিস্ট সারা উপমহাদেশে একজনই ছিলেন, পরে না ওনাদের ইন্তেকালের পরে এখন আমরা ঘরে ঘরে অনেক সাইকোলজিস্ট হয়ে গেছি। সাইকোলজিস্ট আগে তো হইতে পারতো না মানুষ, সাইকোলজিস্ট রহমানের ইন্তেকাল হয়ে গেছে, মহানা জাকির হোসেন রহমানের ইন্তেকাল হয়ে গেছে, মহানা সাহারানপুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে, সাইকুল ইসলাম মহানা মদানী রহমানের ইন্তেকাল হয়ে গেছে, মহানা ইউসুফ বিনুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে, ওনারা এই বড়রা যখন সব ইন্তেকাল হয়ে গেছে, তো এরপরে আমরা যারা রয়েছি পরে আমরা দেখলাম যে আমরা সবাই সাইকোলজিস্ট। আগে কিন্তু আমাদের বড়রা যতক্ষণ পর্যন্ত জিন্দা ছিলেন ততক্ষণ পর্যন্ত আমরা আল্লামা নামে জানতাম উপমহাদেশের মাত্র কয়েকজন আলেম, যেমন আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী, আল্লামা ইউসুফ বিনুর রহমতুল্লাহ আলী, এই গণ অবস্থায় কয়েকজন আল্লামা ছিলেন, বাকি কাউকে আল্লামা বলার সুযোগ ছিল না। একবার আমি জামিয়া রহমানিয়াতে ঢাকায় যে দারুল দেওবন্দের মাওলানা রিয়াসত আলী বিজরুই সাহেবের মতো বড় আলেম মুহাদ্দিস, ওনার বয়ানের আগে আমি ঘোষণা করতেছিলাম যে এখন আপনাদের সামনে বয়ান করবেন হযরত, উনি আমার খানকাতেই ছিলেন আলহামদুলিল্লাহ কয়েকদিন, ওনারা কয়েকজন, তো আমি সঙ্গে সঙ্গে থাকলে খুশি হইতেন, আমি গেছি তো হযরতের বয়ানের আগে আমি বললাম যে এখন আপনাদের সামনে বয়ান করবেন আল্লামা দারুল দেওবন্দের বিখ্যাত মহাদ্দিস আল্লামা রিয়াসত আলী বিজলুই সাহেব দাওয়াত বরকাতুহ। উনি হাসতেই থাকলেন, মানে কুটকুট করে হাসতেছেন, আমি দেখে লজ্জা পেয়ে গেলাম, কি আমি কি ভুল করলাম কি জানে। পরে আমি চুপ হয়ে কাছে গেলে বললেন যে হাসতেই আছেন মাথা নিচু করে, বলেন যে আমার আল্লামা নেই, আমি তো আল্লামা না, আসলে ওই দেওবন্দে আল্লামা নামে পরিচিত আছেন আবার কয়েকজন তখনও, যেমন আল্লামা কামারউদ্দিন সাহেব দামত ব্রাকাতুম, কি কথা বুঝুন নাই, তো উনাদের সামনে ইনি নিজেকে সবসময় ছোট মনে করেন যে উনি থাকতে আমার নামে আল্লামা, এটা কেমন কথা। তো উনি বুঝাইছেন আমাকে ভালো করে এখলাসের সাথে, আমি কিন্তু এখনো আল্লামার পজিশনে আসিনি। পরে আমি কোন রাস্তা না পাইয়া বললাম, হজরতজি আপনাদের যে বাচ্চা কাচ্চারা বাংলাদেশে পৌঁছে গেছে তাদের নামে সারা দেশব্যাপী আল্লামা আল্লামা এলান হইতে থাকে, এখন তারা এই দেশে বাস করে এখানেও আছে, তো তাদের সামনে আপনার নাম আমি কেমনে নিব আল্লামা বলা ছাড়া। উনি চুপ করে বসে থাকলেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। যাই হোক, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাবি সুন্নতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আমি ফয়সালা করব। সুন্নাহ বলতে কি জিনিস জানেন? উলামায়ে কেরাম তো জানেনই, আপনাদেরকে সংক্ষেপে বুঝাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি এটা হাদিস, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করলেন তার কর্ম, এটা যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হোক না কেন সেটা সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো একটা বিষয় দেখলেন বললেন যে ওকে অল রাইট, ঠিক আছে, স্বীকৃতি দিলেন, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই একটা ঘটনা ঘটলো অথবা তিনি সেই ঘটনা শুনলেন, শোনার পরে এই ব্যাপারে কোনো মন্তব্য করলেন না, নীরব থাকলেন, নীরবতা মৌন স্বীকৃতি, এটাও সুন্নাহ। তাহলে সুন্নার পরিধি কত বিশাল এবং কত চমৎকার, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এটা বললাম এই জন্য যে হযরত মুয়াজের এই কথাটার অর্থ বুঝার জন্য। হযরত মুয়াজ বললেন ভাবি সুন্নতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বিশাল মহাসাগর আমার সামনে মজুদ, সেটার আলোকে ফয়সালা করব। এতটাই ইতমিনানের সাথে জবাব দিতে পারলেন, আল্লাহ আল্লাহ, তাহলে হাদি কত বড় হাদিস বিশারদ ছিলেন হযরত মুয়াজ, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আশ্চর্য হলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুয়াজ ফাইনলাম তাজিদ, যদি না কোরআনে পাইলা, যদি সুন্নাতেও না পাও, কোন আমার দিক নির্দেশনা তোমার সামনে যদি উপস্থিত না থাকে, তাহলে তুমি কি করবা সেটা শোনাও। এটা হলো সবচেয়ে মুশকিল প্রশ্ন না, কিন্তু মুশকিল প্রশ্ন কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দর্সে ফেকা দিতে থাকতেন যে কোরআন সুন্নার আলোকে মাসলা মাসাইল বাইর কিভাবে করতে হবে, সেটাও দেখাইতে থাকতেন, বুঝাইতে থাকতেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কোন রকমের বিলম্ব করা ছাড়া তিনি আরামসে শত স্ফূর্ত তার সঙ্গে জবাব দিলেন যে যদি না কোরআনে পাই না হাদিসের ভান্ডারে পাই, তাহলে কোরআন সুন্নার ভিত্তির উপরে আমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করব, আমি নিজে ফয়সলা করব, আর রায় আমার রায় দ্বারা কোরআন সুন্নার আলো দিয়ে আমি দেখব এটার সঠিক ফয়সলা এবং সিদ্ধান্ত কি হওয়া উচিত, তো আমি সেভাবে সিদ্ধান্ত নেব। এখন ওই বাদ্যে কিছু ভাইয়েরা বলেন না যে কোরআন হাদিসের বাইরে আর যাওয়া যাবে না, কিন্তু এই হাদিসের রাসূল কি বললেন যে মুয়াজ তুমি ভুল বললে, এই মুয়াজ এই এই কথার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারযা বিহি রাসূলুহু, আল্লাহ পাকের অশেষ শুকর এবং প্রশংসা, সেই আল্লাহর অশেষ প্রশংসা এবং শুকর যিনি রাসূলের দূতকে এমন বুজার জ্ঞান দান করছেন যার উপরে রাসূল সন্তুষ্ট হয়ে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এতে বোঝা গেল কোরআন সুন্নার আলোকে ইস্তেহাদ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক একদম চূড়ান্ত ভাবে স্বীকৃত বিষয়। যার এই যোগ্যতা আছে তিনি নিঃসন্দেহে ইস্তেহাদ করতে পারবেন এবং সেটা দিন তিনি স্বীকৃতি দিয়ে দিলেন। তাহলে চার মজহাব, এটা তো সমগ্র উম্মতের মধ্যে চারটা যে মজহাব, উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন সকলে চার মজহাবকে গ্রহণ করছেন, কোন মতবাদ হিসাবে না, বরং কোরআন সুন্নার সর্বোচ্চ বিশুদ্ধতম ব্যাখ্যা হিসাবে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই এই চ্যাপ্টারের দিকে এখন তো যাওয়ার আমার খেয়াল নেই, আমি তো অন্য একটা বিষয় বলতে চাইছিলাম, কিন্তু ওই প্রসঙ্গক্রমে একটু টাচ লাগে, তো ওই বিষয়টা উম্মতের হালাতের কারণে একটু আলোচনা করলে ফায়দা হবে মনে করে একটু আলোকপাত করা হয়। তো হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তো তুমি চলো, আগে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশে মুয়াজ ইবনে জাবাল তিনি উটের পিঠে সওয়ার হলেন। হযরত মুয়াজ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে পাশে, আমি উটের পিঠে, তিনি পাশে পাশে হাঁটতেছেন, আগাইতেছেন, আর আমাকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে দিক নির্দেশনা দিতেছেন। ইউ সিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত মানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তিনি দিতেছিলেন আমাকে। এরপরে রাসূল এক পর্যায়ে সেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার এই অধ্যায় যখন সমাপ্ত হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুয়াজ, সম্ভবত এই বছরের পরে আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না, হয়তোবা হে মুয়াজ তুমি আসবে তো এই আমার মসজিদ আর আমার কবরের পাশ দিয়ে তোমাকে যাইতে হবে। এই কথা শোনার পরে হলফাবাকা মুয়াজ জাসান, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্তি থাকলেন, ডুকরা ডুকরা কান্তি থাকলেন, ফিরাকান লিফিরাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে তার নিকট থেকে আমাকে দূরে যাইতে হইতেছে, আর তাকে দেখার সুযোগ হবে না। এই ব্যথায় যন্ত্রণায় দীর্ঘ সময় তিনি ডুকরা ডুকরা কান্তি থাকলেন, ঠিক এমন একটা মুহূর্ত। কিন্তু সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মদিনা শরীফের দিকে তাকায় তাকাইলেন, ফিরে তাকাইলেন এবং ফের বললেন ইন্না আহলা বাইতি হা উলায়, মদিনার দিকে ইশারা করে বললেন ইন্না আহলা বাইতি হা উলায়ে ইয়ারাউনা আন্নাহুম আউলান নাস বি। এক রেওয়ায়েত তো এরকম, আরেক রেওয়ায়েতে আছে ইন্না হা উলায় আহলা বাইত, ইন্না আহলা বাইতি হা উলায় ইয়ারাউনা আন্নাহুম আউলান নাস বি ওয়ালাইসা কাযালিক। ওই বর্ণনায় ওয়ালাইসা কাযালিক আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আহলে বায়ত যারা, আমার খানদানের লোক যারা, তারা মনে করে সমস্ত মানব জাতির মধ্যে, সমস্ত মানুষের মধ্যে তারা আমার সবচেয়ে ঘনিষ্ঠ। ওয়ালাইসা কাযালিক, কিন্তু এটা ব্যাপারটা এমন নয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি আশ্চর্য, আহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা! আমার ভাইয়েরা এগুলো কি হৃদয় কথা? জরুরি না, ওয়ালাইসা কাযালিক, কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয়। ফের তিনি পরিষ্কার ভাষায় বললেন ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়াহিসুকান। হ্যাঁ, যে এইটা ফাইনাল কথা যে সারা বিশ্বের মধ্যে সব মানুষের মধ্যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ এবং আপন আপনজন তারা যারা আল্লাহকে যত বেশি ভয় করে। হাইসুকানু, সে মান কানু হাইসুকানু, সে যেই হোক এবং যেখানের মানুষই হোক না কেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জমানার মানুষ হোক, সেই জমানার মানুষ হোক এবং সে যেই রঙের মানুষ হোক, সেটা দেখার বিষয় না, তার ভিতরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত জীবন আছে কিনা, এটা হলো দেখবার বিষয়। এটা আছে, সে আমার ঘনিষ্ঠ, আমার একান্ত জন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বিস্ময়কর তালিম, কি পবিত্র তালিম, কি আশ্চর্যজনক তালিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআন শরীফে যে কথা আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কথা এবং আচরণ সবকিছু কোরআনে পাকের ব্যাখ্যা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদেরকে বিভিন্ন দলে গোত্রে বংশে হ্যাঁ আমি সৃষ্টি করছি এবং বিভিন্ন ভাষার মধ্যে, কিন্তু তোমাদের ভিতরে সবচেয়ে বড় মর্যাদাওয়ালা ওই বান্দারা যারা আল্লাহকে বেশি ভয় করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর নজরে সবচেয়ে উঁচু মর্যাদাওয়ালা আতকাকুম, তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় বেশি তারা। আল্লাহ পাক সেই দৌলত আমাদের সকলকে নসিব করে দেন। আরেকটা হাদিস শরীফ পড়ছিলাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতাদ্রুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিসের বেশি প্রভাব লোকদেরকে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, খেয়াল করে শুনি ভাই, জীবনে তা বাস্তবায়িত করার জন্য আমরা পাক্কা ইরাদা করি, আজ থেকে শুরু করি ইনশাআল্লাহ তাআলা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর এবং হেদায়েতের দর্শ তো তোমরা জানো কোন জিনিসের বেশি প্রভাব লোকদেরকে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে। ফের তিনি পরিষ্কার করে বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র। আশ্চর্য কথা, আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র দুইটা মাত্র কথা বললেন, কি ভারী কথা, কি ব্যাপক জিনিস, সেটা সমগ্র জীবনের উপর পরিব্যক্ত যে বিষয়টা। আমি যেখানেই থাকি, যে হালেই থাকি, আল্লাহকে ভয় করি, কারোর সঙ্গে ভালোবাসা, আল্লাহর ভয় দ্বারা সেটা নিয়ন্ত্রিত পরিচালিত হয়, লেনদেন হোক, আচার ব্যবহার হোক, গোপন অন্ধকার হোক, হ্যাঁ, এবং সে নির্জনতা হোক, লোকালয় হোক, সর্বক্ষেত্রে আমার প্রতিটি বিষয় আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত থাকতে হবে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাই, যখন যেখানে যে কাজটাই করো, এই মুরাকাবা, এই ধ্যানটা অন্তরে কায়েম থাকতে হবে কে জো কাম হাম ইস ওয়াক্ত কর রহে হ্যায় আয়া ইয়ে আখিরাত কে লিয়ে মুফীদ হ্যায় ইয়া মুজির, যে কাজটা এই মুহূর্তে আমি করতেছি বা করতে যাচ্ছি, এই কাজটা কি আখিরাতের জন্য উপকারী না ক্ষতিকর, এই দৃষ্টিভঙ্গি তোমার থাকতে হবে, এই চিন্তা, এই ফিকির তোমার মধ্যে থাকতে হবে, এবং সেই আলোকে এক এক কদম তোমাকে রাখতে হবে, এক এক নিঃশ্বাস তোমাকে ফেলতে হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মানুষ কিভাবে কাঁপতে থাকে। তো ওই সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন যে আমার ভাই, আমার ইহুদি বন্ধু, যদি আল্লাহ পাক আমাকে ইমানের সাথে মৃত্যু দান করেন, নিঃসন্দেহে কুকুরের চেয়ে আমার মর্তবা বড়, আমার মর্যাদা বড়। তো ইহুদি পণ্ডিত তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন কালেমা পড়ে, এবং তার পরিবার সহ মুসলমান হয়ে গেছেন। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, এই জন্যই আমাদের বুজুর্গানে তিনি বলেন, ইসলাম তলবারের জুড়ে সারা বিশ্বে এভাবে প্রসার লাভ করে নাই, প্রতিষ্ঠা লাভ করে নাই। ইসলাম তো নিজের সৌন্দর্যের দ্বারা সারা পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করছে। এর এইরকম ঘটনাবলী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই যে কত আছে, কিন্তু এখন এই মুহূর্তে এত লম্বা করার সময় তো নাই, যে কটা হাদিস পড়ছি এটা তর্জমাই করতে পারলে আল্লাহ পাকের বড় মেহরবানি। তো এই হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বললেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, তোমরা কি জানো কোন জিনিসের বেশি প্রভাব লোকদেরকে জাহান্নামে নেওয়ার ক্ষেত্রে? আল আজওয়াফান, আল ফামু ওয়াল ফারজ, দুই জিনিস যেটা তোমার ভিতরে আছে, একটা হলো তোমার জবান আর একটা লজ্জাস্থান। এই দুই ক্ষেত্রে যে অসাবধান, এই জবান তাকে জাহান্নামে নিয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইয়া আল্লাহ ইন্না লিল্লাহ, এবং এই লজ্জাস্থানের অসাবধানতা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আমি যে হাদিসটা বলতেছিলাম, ফের কখন যে এত কথার ফাঁকে রয়ে গেছিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ দেওয়া হলো, ইন্না সাবসাবান হাজারাহুল মউত, এক যুবক ইয়া রাসূলুল্লাহ তার মৃত্যু হচ্ছে, মৃত্যু সন্নিকটবর্তী, তার নিদর্শন আলামত প্রকাশ পেয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজির হলেন এবং বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব বলতে পারি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দরদের সাথে বললেন যে কেন, কারণ কি, তো বিষয়টা কি, কেন এরকম হচ্ছে তোমার? তখন ওই লোকটা তখন উত্তর দিলেন যে, কাহাইয়াতিল কুফলি আলা কলবি, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের উপর যেন একটা তালা মারা দেখতেছি, আমি একটা তালা লাগে আছে, আমার ভিতর থেকে লা ইলাহা সব বাইর হয় আমার মুখ দিয়া, কিন্তু আমার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইরই হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে, আচ্ছা ওই লোক তো অসুস্থ এবং দুনিয়ার থেকে বিদায়ের মুখে, তো অন্যদেরকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার কি আব্বা আম্মা দুজনেই জীবিত আছেন অথবা অন্তত একজন কি জীবিত আছেন? তো কেউ উত্তর দিলেন যে তার মা জীবিত আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাকে ডাকাও। তো তার মাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি তোমার সন্তানের উপর রাজি হয়ে যাও। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, তুমি তোমার সন্তানের উপর রাজি হয়ে যাও। সেই মা তখন বললেন যে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম। বাস, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ফরফর করে লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে বাইর হয়ে গেল। ওই যে এই কথা বলতেছিলাম ওই প্রসঙ্গে, প্রিয় বন্ধুরা, ইমান তো এরকম বাপদাদার সম্পত্তি না, আল্লাহ পাকের মেহরবানি এবং অনুগ্রহ। এই সম্পর্কে আজীব ঘটনা আছে, বড় বিস্ময়কর প্রিয় বন্ধুরা। এজন্য যেই নেয়ামতি আল্লাহ পাক আমাদেরকে দেন, ইমান, ইসলাম, আমল, আখলাক, ইবাদত, বন্দেগি, দিনের খেদমত, মেহনত, ধন দৌলত, সম্মান মর্যাদা, আমার ভাইরা প্রতিটির জন্য শুকুর গুজার হই এবং প্রতিটির জন্য কৃতজ্ঞ থাকি, কৃতজ্ঞ চিত্ত থাকি এবং সর্বদা মাথা নত করি। এবং সেই প্রসঙ্গে বলছিলাম যে, আব্দিয়ত বড় জিনিস, পানাইয়ত বড় জিনিস, লাকে এলম আমল ইবাদত বন্দেগি থাকা সত্ত্বেও সবসময় মনে করা আমি কাঙ্গাল, আমি মিসকিন, আমার কিচ্ছু নাই, আল্লাহ পাক মাফ না করে দিলে আমার কোনো উপায় নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু এই দৌলত আমাদেরকে রসিব করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে, আল্লাহে ইমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর জীবনটাকে এমন সুন্দরভাবে সাজাও, মরবা তো একদম ইসলামের মুকাম্মল সুন্দর রং দিয়া, সৌন্দর্য দিয়া নিজের জীবনটাকে পূর্ণভাবে সাজায়া ফের মরবা, এছাড়া কিন্তু মরবা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআনে পাকের এক এক কথা কি আজীব, কি ওজনওয়ালা, যদি আমরা বুঝি এবং সেটার উপর আমল করি। ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, মিয়া হাদিস তো তোমরা পড়ো, শোনো, হাদিস পড়নে পড়ানে কা মজা তো জব হ্যায় কে পড়নে ওয়ালা ভি সাহেব নিসবত হো, পড়ানে ওয়ালা ভি সাহেব নিসবত হো। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাব একটা পাইলা পড়তে থাকলে আর মনে করলে বুঝছি আমি, আরে বাবা, হাদিস পড়ার মজা পাইবা, হাদিসের পুরা নূর পাইবা তখন, যে যিনি পড়েন আর যিনি পড়ান দুজন যদি গুনামুক্ত জিন্দগির ওলি আল্লাহ হয়। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো দুজন একদম আল্লাহ ওয়ালা, একদম দুজনের অন্তর নূরে পরিপূর্ণ, এমনটা যে যেদিকে তাকায় বন্দা বিন্দু বিন্দুর মধ্যে লতা পাতার মধ্যে হ্যাঁ আল্লাহ পাকের নূরই নূর দেখতে পায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটা আউলিয়া কেরাম বুজুর্গানের দিন বলেন না, জিদার দেখতাম উদার তুই তুয়ে যেদিক তাকায় আল্লাহ খালি আপনার নূর দেখি। যে লোকেরা মনে করে এটা আউলিয়াদের কথা, আরে আমার ভাই মুসলমান, আউলিয়া কেরাম কি কোন পাগল যে নিজের পক্ষ থেকে কথা বলেন? আউলিয়াদের জবানে আল্লাহ পাক এলহাম যুগে আসমান থেকে আসমানি এলেম বাহির করেন। যার গুনার অভ্যাস তার অন্তরে এলহাম হয় না। অনেক মানুষ মনে করে যে আমি দিনের খেদমতে জড়িত এজন্য আমার এলহাম হইতে থাকে, খেয়াল আসে জজবা আসে ওটাকে এলহাম মনে করে। আল্লাহর কসম এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে মানুষ গুনাতে লিপ্ত থাকে, একটা মাত্র পাপের অভ্যস্ত থাকে, তার কোনো এলহাম হয় না। সেগুলো খেয়াল মাত্র যেটাকে সে এলহাম মনে করে আরেক মারাত্মক গুনাহে লিপ্ত হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এই বুজুর্গ আনুদ্দিন যে কথা বলেন যে হার চিজ মে আকসে রুখে জেবা নজর আয়া আলম বুঝে বস জলবাহি জলবা নজর আয়া, যেদিকে তাকায় প্রতিটি বস্তু এবং বিন্দুর মধ্যে আমি আল্লাহ পাকের নূর দেখতে পাই, সারাটা জাহান আমার নজরে আল্লাহ পাকের তাজাল্লি তাজাল্লি। এইরকম নজর বানানো কি জরুরি না? এটা কি হাদিস দ্বারা প্রমাণিত নাই? এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হাদিসে কুৎসিতে স্বয়ং রব্বুল আলামিন বলছেন, ওমা তাকার মা ওমা তাকাররা আব তাকাররা আব্দি ইলাইয়া বিশাইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাসতু আলাইহি। যত বান্দা যত প্রিয় প্রিয় আমল করে আমার খুশি করার জন্য, আমার নৈকট্য লাভের জন্য, ফরজের চেয়ে বড় নৈকট্য পাওয়ার কোন রাস্তা নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এর থেকে এটা স্পষ্ট হলো যে সকল মানুষ নফল আমল বেশি একটা করতে পারে না, ফরজটাও যদি ধরে রাখে সে ওলি আল্লাহ। খালি ফরজটা ধরে রাখলে, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদের আমল আর গুনাহ থেকে মুক্ত ফ্রেশ ওলি আল্লাহ সে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এগুলোর পক্ষে দলিল প্রমাণ যদি শুনতে চান, সময় আল্লাহ পাক সময় দিলে যদি সময় আমাকে ওদের আপনাদেরকে ওদের বসে বসে কোরআন হাদিসের আলোকে মুজাকারা করা যাবে ইনশাআল্লাহ তাআলা, টেনশনের কিছু নাই। কিন্তু এর বাইরে যখন বন্দা অন্যান্য আমলও করতে থাকে, মর্তবা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিস শরীফে আছে যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। যাই হোক, যে হাদিসে কুচ্ছি বলতেছিলাম সেটাকে সংক্ষিপ্ত আকারে বলি। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজালু ওয়ালা ইয়াজালু আব্দি ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আর আমার বান্দা নফল আমল দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করতে থাকে, এমনটা পরে আমি ওরে মহব্বত করে ফেলি। কি আশ্চর্য রব্বুল আলামিনের কথা, যে হাত্তা এটা গায়াতের জন্য নামিয়া, এটা না ওই যে খালি ওখানে পড়ে থুয়েছ কিতাবের মধ্যে লীল গায়া, এটা খালি ওই কিতাবের পাতায় থাকলে বুঝবা কই থেকে হাত্তা আহবাবতুহু। যে এক রেবায়ত আছে হাত্তা ওহিব্বাহু, দুনো রকম রেবায়ত আছে। যে আল্লাহ পাক বলেন যে ও আমার নফল নিয়ে, আমি তো এটা তো ফরজ না, এটা না করলে তো ওর কিছু আমি জিজ্ঞাসা করবো না কেয়ামতের মাঠে। কিন্তু নফল আমল নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি যখন করে, তা আমি তখন বুঝতে পারি পাগলটা আমারে খুঁজে আমাকে চায়, তো ও পরে ওর প্রতি আমার মহব্বতের নজর পড়ে যায়, এটা আমার আমার দেওয়া না। এরপর আল্লাহ পাক যেটা বলেন, ফাইজা আহবাবতুহু, যখন ওরে আমি ভালোবেসে ফেলি, এখন ব্যাপারটা দ্বারা একদম ভিন্ন। সেটা কি? ফাকুন্তু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। পরে হাদিসের একদম আক্ষরিক অর্থে তর্জমা হলো ফাকুন্তু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার শ্রবণ, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে, আমি তার চক্ষু হয়ে যায় চক্ষু দিয়া সে দেখে, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়া সে ধরে, আমি তো এরপরে রিজলাহুল্লাতি ইয়ামশি বিহার তর্জমা আমি করতে পারবো না, এত মুশকিল লাগে হাদিসের তর্জমা, কি বলবো। খোলাসা কত হাদিসের মধ্যে কি তাহলে? আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন, বান্দা যখন ফরজ ও আমল করে এরপরে নফল ও এরকম করে, তা আমার সঙ্গে এমন একান্ত সম্পর্ক হয়ে যায়, এতটাই ও আমার নজরে থাকে যে ওর হাত পা কান চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ এটা আমি আল্লাহর সন্তুষ্টির বাইরে আর কিচ্ছু বুঝে না, আমি মাওলার সন্তুষ্টির মধ্যেই সে থাকবে, এই চোখ দিয়ে আর কোনোদিন দেখবে না। এই কান দিয়ে আমার সন্তুষ্টি বাইরে কিছু শুনবে না, এই জবান দিয়ে আমার সন্তুষ্টি বাইরে আর কিছু বলবে না, এই অন্তর দিয়ে আমার সন্তুষ্টির বাইরে কিছু ভাববে না, এই অন্তরে আর কিছু রাখবে না, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার সন্তুষ্টি এবং নূর তাজাল্লির বাইরে যাবে না। তার এই হাদিসে পাকের অর্থ দ্বারায় মর্ম দ্বারায় আপাত মস্তক বন্দা সর্বদা আমি আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য এবং হেদায়েতের নূরের মধ্যে একদম ডুবা থাকে। তো তার চক্ষু এবং হাদিসের আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, বলবা দোয়া করবা আল্লাহ আমার চোখে নূর দেন, আল্লাহ আমার কানে নূর দেন, আল্লাহ আমার জবানে নূর দেন, আল্লাহ আমার রক্তের মধ্যে নূর দেন, শিরায় শিরায় নূর দেন, আল্লাহ ওয়াজালনি নূর আমাকে আপাত মস্তক নূর বানায় দেন। কি আশ্চর্যজনক শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা এগুলো অর্জন হবে যদি আমরা গুনাহ ত্যাগ করে দিই। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহি বলছেন যে ওলি আল্লাহ হইতে চাও বিষয়টা সহজ, একটা কাজ করতে হবে, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, সোজা কাজ গুনাহ ত্যাগ করে দেওয়া। আমার শায়খ রহমতুল্লাহ বলতেন গুনাহ কি কোনো ভালো জিনিস, যে কোন যদি তুই গুনাহ করতে থাকো তো লোকেরা বলবো ইস বড় লোক হয়ে গেছে, অনেক বড় উচ্চ শিক্ষিত মানুষ, ফেরেশতা জমানার জিবরাই এরকম কি কেউ বলবে? বোঝা গেল গুনাহ খারাপ জিনিস। যখন গুনাহ এত খারাপ জিনিস, নোংরা জিনিস, ফের গুনাহ কেন করা? তো এই নোংরা জিনিসটা বাদ দিয়ে দিলে আল্লাহ পাক দেখেন যে আমার বন্দা নিজের পাক বানাইছে আমাকে পাওয়ার জন্য, আল্লাহ পাক তার অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। এবং খাস নূর আল্লাহ পাক অন্তরে যখন ঢালেন, যে নূর দ্বারা কোন বান্দাকে আল্লাহ ওলি বানান, আল্লাহর কসম সেই বান্দা সেটা টের পায়। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ কে তার খলিফা খাজা আজিজুল হাসান মরজুব বলছিলেন যে হযরত জি মানুষ যখন ওলি আল্লাহ হয় কি টের পায়? হযরত থানভী পাল্টা প্রশ্ন করলেন যে খাজা সাহেব আপনি যখন বালেগ হয়েছিলেন আপনি কি টের পাইছিলেন না মহল্লার বন্ধুরা এসে বিষয়টা বুঝাইতে হয়েছে? খাজা সাহেব হাসলেন, ওনার মেজাজের দিক থেকে মেজাজ খেয়াল করে হযরত থানভী প্রশ্ন করছেন। তো খাজা সাহেব বললেন হযরত জি এটা তো সব মানুষই টের পায়, যখন মানুষ বালেগ হয় আপাত মস্তক এমন এক নতুন শিহরণ জাগে যার ভিন্নতার কারণে সে উপলব্ধি করে আজ থেকে এই মুহূর্ত থেকে আমি বালেগ। হযরত হাকিমুল উম্মত থানভী বললেন দেহ বালেগ হলে যেরকম মানুষ আপাত মস্তক সে শিহরণ দ্বারা সেটা অনুভব করে, রূহ যখন বালেগ হয় আল্লাহকে পেয়ে যায় তখন সর্ব অঙ্গে সেটার খবর হয়ে যায়, অটোমেটিক যে আল্লাহ পাক তাকে বুঝ দান করে দেন যে বাস এক বিজলি সি পহলে কুন দি উসকে আগে খবর নেই হ্যায় মগর জো পহলু কো দেখতা হো তো দিল নেই হ্যায় জিগর নেই হ্যায়। কি রে কি হলো, আমার মনে হলো কি একটা বিদ্যুৎ ভিতরে চমকায় গেল, মানে একটা স্পেশাল খাস নূর নাজিল হলো অন্তরে। এরপরে আমি দেখলাম কি এখন আর আমি আমার না, আমি কার মানে আল্লাহ, আল্লাহকে স্যার আর কিচ্ছু বুঝার সুযোগ এখন আমার নাই। মুঝে দোষ ছোড় দে সব কোই মেহরবান না পুছে, মুঝে মেরা রব হ্যায় কাফি মুঝে কুল জাহান না পুছে। সারা সকল বন্ধু বান্ধবরা যদি আমাকে ত্যাগ করে দেয়, আমি তাদের সঙ্গ না দেওয়ার কারণে, তাদের ডাকে সাড়া না দেওয়ার কারণে এটা আমার কিচ্ছু আসে যায় না, আমার জন্য তো আমার মাওলা যথেষ্ট। সব রোজ মায় হোমর জু আর ইয়াদ আপনি রব কি মুঝে কোই হ্যাঁ না পুছে, মুঝে কোই হ্যাঁ না পুছে। দিন রাত তো আমি আমার মাওলার সঙ্গে মশগুল, মাওলাকে নিয়ে ব্যস্ত, আর কোন ধান্দা করার আমার সুযোগই নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এইরকম রং আর জীবন আর অনুভূতি সার্বক্ষণিক ভাবে যার মধ্যে সক্রিয় থাকে নিঃসন্দেহে ওলি আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, লাখ নফল ইবাদত বন্দেগির দ্বারা, লাখ বয়ান বক্তৃতার দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হওয়ার একটাই রাস্তা, সেটা হলো সিনাতে ঈমান, জিন্দেগি তাকওয়ার দ্বারা নিয়ন্ত্রিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ নিকট এক যুবক গেছে, 10 বছর থাকছে। পরে একদিন বললো যে হুজুর বিদায় দেন, একটা আশা নিয়ে আসছিলাম পুরো হলো না তো আজকে যাই। বললো যে কি বিষয়টা কি? বললো যে শুনছিলাম লোকের কাছে আপনি বড় ওলি আল্লাহ, তো সেই জন্য আসছিলাম আপনার খাদেম থাকবো খেদমত করে, তো আপনার দেখবো যে আপনি ওলি আল্লাহ কিছু নিব কিছু পাবো। তো এতদিন পর্যন্ত কিছু দেখলাম না, আপনি কোনোদিন বাতাসে উঠলেন না আর দরিয়ার উপরে জায়নামাজ বিছায় নামাজও পড়লেন না, এমন কোন অলৌকিক ঘটনা আপনার জীবনে দেখলাম না, তো কিসের ওলি আল্লাহ? আর একদিন দুই দিন জোয়ান মানুষ আমি, যুবক আমি, 10 বছর ধৈর্যের সাথে অপেক্ষা করছি। জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ব্যথিত হলেন, ভীষণ মর্মাহত হলেন এবং আফসোস করলেন, কিন্তু তার দরদ লাগলো, হা ছেলেটা আমার এত খেদমত করছে আজকে মাহরুম হয়ে বঞ্চিত হয়ে চলে যাবে। পরে তিনি বাধ্য হইয়া তার প্রতি স্নেহবশত বললেন যে বাবা তোমার একটা কথা জিজ্ঞাসা করি, 10টা বছর জুনায়দের কাছে থাকছিলা, 10 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য জুনায়দকে দেখছিলা, আল্লাহকে নারাজ করতে দেখছিলা, আল্লাহকে নারাজ করার মতো কোনো কাজে মশগুল হইতে দেখছিলা? তো যুবক তো মুসলমান, তার তো অনুভূতি আছে এবং জাগ্রত অনুভূতি, না হলে সে এতদিন থাকলো কিভাবে? তো তখন সে যুবক বলল, হুজুর, এই দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করার মতো কোন কাজে লিপ্ত হইতে আমি দেখিনি আপনাকে। জুনায়েদ বাগদাদি কাঁদতে থাকলেন এবং বললেন, হায়, যেই বন্দা দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করে নাই, এর চেয়ে বড় কারামত আর অলৌকিক ঘটনা তুমি কি দেখতে চাও? তো ওখানেই মাথা নত করে বসে গেছে, পায়ে পড়ে গেছে, কান্নাকাটি করতে শুরু করছে, হুজুর আমার বুঝের কমি, আমার নাদানি, আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার প্রিয় বন্ধুরা, গর হাওয়া পে উড়তা হু রাত দিন তারকে সুন্নত ডু করে শয়তান গিন, বাতাসও যদি কেউ উঠতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সুন্নত শরীয়ত মোতাবেক তার জিন্দগি না, সে শয়তান, সে কোনো উলি আল্লাহ না। আর যার জীবন তাকুয়ার দ্বারা, আল্লাহ ভীতির দ্বারা, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সুন্নত সুন্ন শরিয়া দ্বারা নিয়ন্ত্রিত চালিত, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ, সে যে হোক না কেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাই হোক, হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা বলতে পারো কোন জিনিস যে তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়? একটা হলো যে জবান, আর একটা হলো লজ্জাস্থান। এক হাদিসে স্পষ্ট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াহি ও মা বাইনা ফখিজাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি, যেই মুসলমান নিজের জবান আর নিজের লজ্জাস্থানকে গুনামুক্ত রাখার দায়িত্ব নিবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। এই কথা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আশ্চর্য, কি সুন্দর সুন্দর কথা, কি দামি কথা, কি ওজনওয়ালা কথা। জীবনটাকে পবিত্র, মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত এবং আল্লাহর নূরে আলোকিত করার একটা কথা। আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার আমাদের তৌফিক দেন। এক জায়গাতে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ লিখছেন যে, বলছেন যে এক একটা গুনাহ থেকে বাঁচো, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। কোত্থেকে বললেন এটা? এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, মাইয়া কুজু আননি হাউলাইল কালিমাত, আমি দামি দামি কয়েকটা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু আনহু যে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি নিব। ফাআদা খামসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গুনে গুনে পাঁচটা কথা বললেন। কথা কয়টা কথা? পাঁচটা কথা। তার মধ্যে এক নম্বর, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। আহা, একটা কথা এত ভারী, আল্লাহু আকবার। তিনি বললেন, তুমি সব গুনার কাছ থেকে বিরত থাকো, সারা জাহানের সমস্ত আবিদদের ভিতরে তুমি শ্রেষ্ঠ আবিদের মর্তবা ওয়ালা, মানে সমস্ত ওলিদের ভিতরে তুমি শ্রেষ্ঠ বেলায়েতের অধিকারী, শ্রেষ্ঠ ওলি আল্লাহ। বোঝা গেল গুনামুক্ত জিন্দগি ওয়ালা সবচেয়ে বড় ওলি আল্লাহ। আর এর সঙ্গে যদি আরো কিছু আমল করে, একটু দুই রাকাত নামাজ পড়ে, একটু জিকির করে, একটু তেলাওয়াত করে, একটু দুরুদ শরীফ পড়ে, আল্লাহ আল্লাহ, তাহলে এই বন্দার মর্তা কত বড়, তাই না? এক এক জিকির মানুষকে কত যে বড় বানায়, কত বিশাল ধন দৌলতের সম্পদের অধিকারী করে। কিভাবে বলি, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আমরা এগুলো খালি ওয়াজ করি কিন্তু গভীর মনোযোগে বুঝা দরকার, নেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আত্মহুর ও শত্রুল ইমান, এর হাদিসের বিভিন্ন তরিক আছে। এক তরিক আছে ইসবাগুল উযুই মিনাল ইমান। যাই হোক, এখন একটার তরজমা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা মুমিনের ইমানি জিন্দগির অবিচ্ছেদ্য বিষয়। এই তরজমা আপনারা কম শুনতে পাবেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে পবিত্রতা মুমিনের ইমানি জিন্দগির অবিচ্ছেদ্য বিষয়। আর এক তরজমা হলো, তার জীবন ইমানি জিন্দগির অর্ধেকটা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ঈমান ওয়ালা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, এর নেকি মিজান পাল্লাটাকে একদম পরিপূর্ণ করে ফেলে। আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা। সহি হাদিস এটা, শুনতেছেন প্রিয় বন্ধুরা। আমার ভাইরা, কাজে লাগাই সময়টাকে। হ্যাঁ, তো গুনামুক্ত জিন্দগি বানাই, সুন্নতের উপর আমল করি এবং আল্লাহ পাকের জিকির কোন না কোন একটা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হওয়ার চেষ্টা করি, সুন্দর চরিত্র বানাই, কারো উপর জুলুম না করি। এইরকম ফ্রেশ জিন্দগিওয়ালা ওলি আল্লাহ, মরবে তো নিঃসন্দেহে সে জান্নাতের অধিকারী হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার এত সময় কথা বলার জন্য খেয়াল ছিল না, কিন্তু এখানে আল্লাহ পাকের খাস বান্দাদের বরকতে আল্লাহ তাআলার যা মেহরবানি দেখতে থাকলাম, আল্লাহ তাআলা কবুল করেন এবং আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বান্দারা শরীক হয়েছেন এবং আশা আল্লাহ সবাই খুব মনোযোগের সাথে শুনতে দেখছেন। যেখানে মানুষ দেখে মুসলমান, আমি এটা দেখছি যে মুসলমানরা যেখানে অনুভব করেন যে এখানে তো আল্লাহর কথা রসুলের কথা, তো সেখানে মানুষ ইতমিনানের সাথে শুনতে আগ্রহী হন। আর যখন দেখেন যে ওনার নিজের কিছু ব্যাপার সেবারের মধ্যে আছে, নিজের চিন্তাধারা গবেষণাধারা আরো নানান কিছু বিষয় যখন যুক্ত হয়, তখন নানান পেরেশানি পয়দা হয়। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক আমাদেরকে খালিস কোরআন সুন্নার আলো নিয়ে চলার তৌফিক দান করে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভাই, হুজুর দোয়া করতেন এক মেহনত, আমি তো এতক্ষণ মশগুল ছিলাম, একটাতে আপনি মশগুল হলেন। হুজুর বসে আছেন যে সারাদিন ব্যস্ত ছিলেন, অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, এত কষ্ট করে বসে হয়েছেন, আল্লাহ বহু জজায় খের দান করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم أنت خير الراحمين اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر لأمة محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সব গুনাহ আপনি মাফ করে দেন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন। হে আল্লাহ আমাদের জিন্দেগীতে তাকওয়া নসীব ফরমান, তাকওয়া ওয়ালা হায়াত আমাদেরকে দান করেন। আউলিয়া সিদ্দিকীনের জিন্দেগি আমাদের নসীব ফরমান, আউলিয়া সিদ্দিকীনের মতো ঈমান ইলম আমল দ্বীনের বুঝ আমাদের নসীব ফরমান, দ্বীনি জিন্দেগি আমাদেরকে দান করেন। হে আল্লাহ আমাদের সুস্বাস্থ্য নসীব করেন, হে আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে অকল্পনীয় বরকত দান করেন, এলম আমলের মধ্যে অকল্পনীয় বরকত দান করেন, এখলাসের দৌলত আমাদেরকে নসীব করেন, এহসানের দৌলত আমাদেরকে নসীব করেন, কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে গোমরাহী থেকে সব নাফরমানি থেকে মরদুদিয়ত থেকে হে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন, অমুসলিমদেরকে ইমান ও ইসলাম কবুলের তৌফিক দান করেন। হে আল্লাহ এই মজলিসকে মাহফিলকে কবুল করেন, যারা এই মজলিস মাহফিলের আয়োজক ব্যবস্থাপক সহায়তাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলকে দুজাহানে সম্মানিত এবং পুরস্কৃত করেন, দ্বীনের সহি বুঝ সমাজ আমাদেরকে দান করেন, দ্বীনের নূরওয়ালা সমাজ বুঝ আমাদেরকে নসিব করেন, নূরওয়ালা এলম আমাদেরকে দান করেন, তমাম গায়রুল্লাহ থেকে সব রকমের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান। হে আল্লাহ এই জামিয়াকে আপনি কেয়ামত পর্যন্ত জরুরত কবুল করেন, এই জামিয়ার তাম জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করেন, জামিয়ার মুতায়েম সাহেব হুজুরের হায়াত আফিয়তের সাথে খুব বরকত দান করেন, দীর্ঘ হায়াত আপনি নসিব করেন, ওনার উলুম ও আমালের ভিতরে আকাবের জিন্দগির মতো বারাকাত আপনি নসিব ফরমান, জামিয়ার সমস্ত আসাতজার জিন্দগিতে বরকত দান করেন, তুলাবা ইকরামকে বড় বড় আলেম দিন ফকিফ দিন আরেফ কামেল আউলিয়া ইকরাম রূপে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, সকলকে আপনার বানান আপনার বানান আপনার বানান আপনার পছন্দের জিন্দগি আমাদের সকলকে নসিব করেন, সব পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন, সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, যারা অসুস্থ মানুষ তাদেরকে সেবা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ইন্তজাম ফরমায়া দেন, আল্লাহ যার যে কষ্ট আছে আপনি দূর করে দেন, দুনিয়ার যে কোনো প্রান্তে যে মুসলমান আছে প্রত্যেক মুসলমানকে সুখময় জিন্দগি দেন, শান্তিময় জিন্দগি দেন, নূর ভরা জিন্দগি দেন, বরকতে সমৃদ্ধ জিন্দগি দান করেন, দুনিয়ার যে কোনো প্রান্তে কোন মুসলমান নির্যাতিত মজলুম জালেমদের হাত থেকে মজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি উদ্ধার করেন, বিশেষভাবে রোহিঙ্গা মুসলমান ভাই বন্ধুরকে আল্লাহ নিরাপদ সুন্দর শান্তিময় সম্মানজনক জিন্দগি আপনি দান করেন, আল্লাহ জালেমদেরকে বুঝ দেন হেদায়ত দেন, এই জুলুম থেকে তাদেরকে বিরত হওয়ার আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে নিজ গুণে আপনি কবুল করেন, ভুল ত্রুটি তমাম সব মাফ করে দেন, আল্লাহ আমাদের এই হায়াতের মধ্যে বরকত দেন, জীব জিন্দগিটাকে আপনার বন্দিগি বানায় দেন, আপনার বন্দিগি বন্দিগি যেন হয় আমাদের জিন্দগি, যেখানে থাকি জিহালে থাকি আপনার সন্তুষ্টি আপনার রহমতের ছায়ার মধ্যে আল্লাহ আমাদেরকে জিন্দগি দান করেন, জিন্দা রাখেন আপনার জন্য জিন্দা রাখেন, আল্লাহ যখন দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আফিয়তের হালতে আপনার সন্তুষ্টির সাথে আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন, তমাম দোয়া মোনাজাতকে হে করিম হে আরহামুর রাহিমিন রহমতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়িল কারীম।
ترجمان کابیر عارف بالله شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر বয়ান ও কবিতা এখন আরো সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi কবিতা স্পেলিং KHANQAHBD KOBITA টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিংকে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটস অ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোন প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।